This track was downloaded from FusionBD.com.
Hello, 8920. প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে হ্যালো 8920 তে। আর জিকি প্রিয়া চলে এসছে আপনার জন্য এবং আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও FM 89.2। হ্যালো 8920 মানেই হচ্ছে জীবনের গল্প বলার অনুষ্ঠান। এখানে সমাজের বিভিন্ন মানুষ আসেন, যারা তাদের জীবনের গল্প লাখো মানুষকে শুনিয়ে যান। আজকেও তার কোন ব্যতিক্রম হচ্ছে না। আজকে একজন বন্ধু রয়েছেন আমার সঙ্গে, যিনি তার জীবনের গল্প বলবেন এবং তার কাছে আমরা যাব। তবে যাবার আগে অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আপনাদের সবাইকে একটু বলে নিতে চাই, হ্যালো 8920 আপনাদের সবার অনুষ্ঠান। এখানে এসে যদি আপনি আপনার জীবনের গল্প বলতে চান, সেক্ষেত্রে নিয়ম হচ্ছে আমাদের যে ফোন নম্বরটি হ্যালো 8920 জন্য একেবারে নির্দিষ্ট করা, সেই নম্বরে আপনি ফোন করে আপনার জীবনের গল্পের সারাংশ, অর্থাৎ খুব ছোট করে দুই মিনিটে বলবেন যে এই বিষয়ের উপরে আপনার জীবন এবং সে বিষয়ের উপরে আপনি এখানে আপনার জীবনে যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলো বলতে চান। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668। আমি আবারও বলি 9115668। 02 যোগ করে নেবেন যদি মুঠোফোন থেকে করেন। ফোন করার পরে আপনি দেখবেন যে এখানে কিছু রেকর্ডেড ভয়েস আছে যেগুলো আপনাকে কিছু ইনস্ট্রাকশন দেবে। সুতরাং সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি কথা বলবেন। ওখানে কিন্তু কেউ হ্যালো বললে রিসিভ করবে না, আপনি আপনার মতো করে বলবেন এবং আপনার ভোকালটি ওখানে রেকর্ড করা হবে, পরবর্তীতে সেই রেকর্ডটি আমরা শুনি। দুই মিনিটের মধ্যেই বলবেন এবং বলার শেষে অবশ্যই আপনি বলবেন যে আপনার সঙ্গে যোগাযোগ করতে। এবং প্রথমে যেটা বলবেন, আপনি আপনার জীবনের গল্প বা সারাংশটুকু বলার আগে অবশ্যই আপনার সেল নাম্বারটি এবং আপনার নাম স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন। তারপর আপনার জীবনের গল্পের সারাংশটুকু এবং সেই আপনার নাম, এবং শেষে অবশ্যই আপনি বলবেন যে আপনাকে কল করার কথা এবং আমাদের যে টিম মেম্বার রয়েছে শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। এবং আরেকটি পদ্ধতি, সেটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে আমাদের অসংখ্য অসংখ্য লিসনার রয়েছে, ফ্যান রয়েছে, আমরা মেম্বার রয়েছে, যাই বলি না কেন, আমরা আসলে ফ্যান বলতে চাই না, আমরা বলি যে টিম মেম্বার রয়েছে। তাদের মতো আপনিও আমাদের সঙ্গে যোগ দিতে পারেন, আপনি এখানে এসে আমাদের টিম মেম্বার হয়ে যেতে পারেন। আমাদের হ্যালো 8920 যে পেজটি রয়েছে সেখানে আমাদের অতিথি সম্পর্কে যাবতীয় ইনফরমেশন, প্লাস হচ্ছে তার সঙ্গে যোগাযোগ, প্লাস হ্যালো 8920 তে কি হচ্ছে, আপকামিং কি আসছে, যাবতীয় তথ্যাবলী আপনি এখান থেকে পেয়ে থাকবেন। আমাদের ফেসবুকের ঠিকানাটি হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলি facebook.com/hello8920। ঠিক আছে, ওখানে যাওয়ার পরে আপনি লাইক অবশ্যই দিবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আরেকটি উপায়ে আপনি আমাদের ফেসবুকের পেজটি খোঁজ করতে পারেন, সেটা হচ্ছে আরজে কিবরিয়া নামে, আরজে স্পেস KEBRIA। আবারও বলি আরজে স্পেস KEBRIA। এটা দিয়ে খোঁজ করার পরে আপনি অসংখ্য পেজ পাবেন আরজে কিবরিয়া নামে, কিন্তু যে পেজটিতে প্রায় 4,80,000-এর কাছাকাছি, আবারও বলি 4,80,000-এর কাছাকাছি মেম্বার রয়েছে, সেই পেজটি হচ্ছে হ্যালো 8920 পেজ। প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে আমাদের অতিথির সাথে একটু পরিচিত হতে চাই। আমি প্রথমে আপনাকে অনুরোধ করবো আপনার নামটা বলার জন্য।
আমি অর্ণিকা, অর্ণিকা মেহেদিন।
অর্ণিকা মেহেদিন, অনেক সুন্দর একটা নাম এবং অনেক গ্ল্যামারাস একটা নাম আমরা বলতে পারি। অর্ণিকা নামের অর্থ কি?
অপরাজিতা।
অপরাজিতা মানে হচ্ছে যে কখনো পরাজয়
স্বীকার করে না
বা পরাজিত হতে জানে না, রাইট? আর মেহেদিন,
এটার অর্থ জানি না।
মেরি নামে আমাদের একজন বিখ্যাত সিঙ্গার আছেন। যাই হোক, অর্ণিকা নামের অর্থ হচ্ছে যে কখনো পরাজিত হতে জানে না। আমরা ঠিক জানি না যে অর্ণিকার জীবনের গল্প শুনলে নামের সাথে অর্ণিকার জীবনের গল্পে কতটা মিল রয়েছে, আমরা সেটা হয়তো আবিষ্কার করতে পারবো। অর্ণিকা, হ্যালো 8920 কিছু বেসিক নিয়ম রয়েছে, লাইক আপনি কোথায় থাকেন, আপনার বয়স কতটুকু, হ্যাঁ মানে আপনার যতটুকু বলা সম্ভব আপনার জায়গা থেকে, আপনি যতটুকু বললে আপনি কমফোর্ট ফিল করবেন, আপনি একটু আমাদেরকে বলবেন যে আপনি কোথায় থাকেন বা আপনার বয়স কতটুকু?
জি, আমি সাভার ধামরাই থাকি আর আমার বয়স 26 বছর।
26 বছর চলছে এই মুহূর্তে, রাইট? আপনি পড়াশোনা করছেন?
জি না,
পড়াশোনা করছেন না। অর্ণিকা রয়েছে আজকে আমাদের এখানে। অর্ণিকা 26 বছর বয়স্ক এবং সে সাভারের ধামরাই থেকে এসছে, সে তার জীবনের গল্প বলতে চায়। অর্ণিকা, আমরা তো ছোটবেলা থেকে শুরু করবো, রাইট? চলুন শুরু করা যাক।
যখন আমি প্রাইমারি স্কুলে ভর্তি হলাম, তখন আমি অনেক কিছুই বুঝতাম আবার অনেক কিছু বুঝতামও না, অনেক ছোট ছিলাম। তো যখন আমাকে ফার্স্ট শিশু শ্রেণীতে ভর্তি করতে গেল, ভর্তি করার পরে আমাকে যখন ক্লাসে নিয়ে বসালো, তখন ওই স্মৃতিগুলো খুব মনে পড়ে এবং খুব আনন্দ বোধ করি এখন, যে আমি ছিলাম সবার চেয়ে ছোট ওই ক্লাসে। তো ম্যাডাম আমাকে কোলে নিয়ে প্রত্যেকটা রুমের দরজায় দরজায় গিয়ে স্যারদেরকে বলছে, দেখো দেখো শিশু শ্রেণীতে সবচেয়ে শিশু একটা ছাত্রী ভর্তি হয়েছে। সব টিচাররা তখন এসে আমাকে দেখছিল আর আমার গালের মধ্যে টিপছিল।
অত্যন্ত মধুর একটা স্মৃতি।
হ্যাঁ, আর আমাকে সবসময় একদম সামনের হাই ব্রেঞ্চের উপরে বসানো হতো, কারণ আমাকে পেছন থেকে দেখা যেত না। তাতে আমার কাছে খুব বিরক্ত লাগতো আর আমি বুঝতাম না যে ম্যাডাম ওটা কি লিখছে বা কি করছে। আমি ব্ল্যাকবোর্ডটা লাগর পেতাম না, তাহলে ওইখানে গিয়ে একদম নিচে যে অংশটা পেতাম ওইখানে ম্যাডাম যেভাবে ক লিখতো ওইভাবে দাগিয়ে চলে আসতাম।
সুইট অ্যান্ড কিউট মেমোরি। ক ভাই বোন ছিলেন আপনারা?
আমরা এক ভাই এক বোন।
এক ভাই এক বোন ছিলেন। বাবা কি করতেন?
বাবা রড মিস্ত্রির কাজ।
রড মিস্ত্রির কাজ করতেন। সাফারি কি লোকাল? আপনারা ওখানেই বড় হয়েছেন?
হ্যাঁ
ওখানেই বড়, ছোটবেলা থেকে ওখানেই।
ওখানেই।
আচ্ছা, তারপর?
তারপর আমি ক্লাসে যেতাম, আমার যারা ছিল ক্লাসে তারাও আমাকে নিয়ে অনেক হাসাহাসি করতো, কুলে নিয়ে বসত একজন, বলতো যে আপু ও তো আমাদের সবার ছোট, ওকে আমরা সবাই আদর করি, এই জন্য কোলে নিয়ে বসত, যেটা আমার কাছে খুব বিরক্ত লাগত। আমার অনেক সময় ভাবতাম যে আমাকে কোলে নেয় ঠিক আছে আমি ওদের কোলে নিব।
আচ্ছা,
তারপর যখন পরীক্ষা ছিল তখন আমি জানি না কি পরীক্ষা দিয়েছি, তবে টিচাররা বলে দিয়েছে তোমাদের আজকে পরীক্ষা, এখানে এটা লিখতে হবে, এখানে এটা লিখতে হবে, যেখানে যেটা যেটা লিখতে হয় সেটা সেটা লিখে দিয়ে চলে আসছি। পরে যখন রেজাল্ট হবে তখন তো বুঝিনি রেজাল্ট কি, আম্মু কোলে করে নিয়ে গেছে আজকে নিয়ে রেজাল্ট হবে, আম্মু দেখলাম অনেক টেনশন। তো রেজাল্ট দেওয়ার পরে ওইখানে আসলো যে দুইটা শূন্য, তো আম্মু বলতেছে শেষ পর্যন্ত দুইটা আলু পেলো। তো আমি বললাম আম্মু আমাকে দুইটা দিল কেন, একটু বেশি দিল না কেন?
সেটা আলু যেহেতু দিবেই একটু বেশি দিলেই হতো।
আম্মু একটু বেশি দিল না কেন? তো আম্মু বলতেছে যে তুমি কি বুঝো গোল্লার মানে কি, আলুর মানে কি, তার মানে তুমি জিরো পাইছো। তো বললাম যে জিরোটা মনে হয় অনেক বড় কোনো কিছু, মা জিরো পেয়েছি তাহলে আরেকটা পেলে মনে হয় ভালো হইতো না?
কোয়ান্টিটি মাথায় আছে কিন্তু জিরোর ভ্যালুটা মাথায় নেই ওই সময়।
তারপর ওই বছর যাওয়ার পরে তখন টিচাররা বললো যে ওকে আরেকবার শিশুতে রাখেন, কারণ ওকে অনেক ছোট ও বুঝে না কিছু, রাখতেই হবে যেহেতু দুইটা গোলালো। ওই বছর ছিলাম, তারপরের বছর যখন আবার পরীক্ষা হলো তখন মাশাআল্লাহ পাশ করলাম। তারপর ক্লাস ওয়ানে ক্লাস টুতে, কিন্তু সবচেয়ে বিরক্ত লাগতো যেটা স্কুল ড্রেস পরে যেতে হতো সেখানে কোমরে বেল্ট পরতে হতো।
কোমরে বেল্ট আপনি একদম পছন্দ করতেন?
খুবই পছন্দের একটা জিনিস।
কেন?
কারণ এটা অনেক ফিটিং করে আটকাতে হতো, টাইট করে।
মানে ছোটবেলাতে থাকে না অনেক বাচ্চারা একটু নাদুস নুদুস টাইপের হয়, লাইক একটু ফ্যাটি, এরকম কোন ব্যাপার সেবার ছিল?
হ্যাঁ আমি তো ছোট থেকে একটু
হেলদি ছিলেন, মানে ওই বেল্টটা একটু টাইট হতো, রাইট?
পরতামই না, ওইটা নিয়ে গলার মধ্যে টাইয়ের মতো করে বেঁধে রাখতাম।
ওকে,
তো ক্লাস ফাইভে উঠলাম, পরীক্ষা দেওয়ার সময় তখন বুঝলাম যে আসলে লেখাপড়া কি। তো প্রতিদিন দুইটা টিচারের কাছে দৌড়াতে হতো, সকালে একবার সন্ধ্যা একবার। তখন আম্মুরে বললাম আম্মু আসলে লেখাপড়া করে কি করব, বলে কেন লেখাপড়া করে তুমি অনেক বড় হবা, ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা,
গাড়ি ঘোড়ায় চড়বা,
গাড়ি ঘোড়ায় চড়বা। তখন বললাম আম্মু লেখাপড়া করলে কি মানুষ এগুলাই চড়ে? পরে বলে হ্যাঁ। পরে আমি বললাম যে আচ্ছা দাদুও কি লেখাপড়া করতো? আমার কথা ছিল সবসময় একটু কাছাকাছি,
আমাদেরকে ছোটবেলায় বলতো যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, আর আমরা বড় হয়ে এটাকে বানিয়েছিলাম লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে। হ্যাঁ এরকম অবস্থা আর কি, ইনফ্যাক্ট তাইও হচ্ছে ইদানিং, দেখতে হয় আর কি, কিছু করার নেই। হ্যাঁ তারপর
আমাকে সবাই বললো যে বৃত্তি পরীক্ষা দিতে হবে। বৃত্তি পরীক্ষা এটা মনে হয় অন্য কিছু একটা, এটা মাথায় ছিল, বুঝতাম না যেটা কি।
বলতো না টাকা পয়সা পাওয়া যায় করলে?
না এটা বলে না।
এটা বললে খুব ভালো কাজ হতো, মানে আমাদের ছোটবেলায় একবার আমাকে মা বলেছিল যে বৃত্তি পরীক্ষা দিলে তুমি টাকা পাবো প্রতি মাসে 300 টাকা করে পাওয়া যায়। আমি সেই নেশায় ব্যাপক পড়াশোনা করেছিলাম, যাই হোক যদিও বৃত্তিটা পাইনি আমি, সেই আফসোসটা আমার সারা জীবন।
বলেছিল যে বৃত্তি পরীক্ষায় পাশ করলে তুমি তার উপরে যে ক্লাসগুলো পড়বা সেগুলো তুমি ফ্রি পড়তে পারবা।
ওকে,
এটা পড়ছিলাম।
তাহলে আরো যখন পড়াশোনাই করতে চাই না, আমার যদি ফ্রি পড়তে চাই তাহলে বেশি বেশি করে পড়াবে।
তো আম্মু বলতো সারাদিন পড়বা, বাইরে বাইরে ঘোরাঘুরি না। পড়তাম পড়তাম পড়তাম, যখন পরীক্ষা দিতে গেছি তখন টেবিলে খাতা টাতা প্রশ্ন দিছে, এখন পড়ে দেখি এমনি পরীক্ষাতেও যা লিখেছি সেম ওরকমই। তখন আমি বলতেছি স্যার আমি একটু বের হবো, বলে কেন? বলে আমি দরকার আছে স্যার, প্লিজ এক মিনিট একটু বের হবো। তো স্যার ভাবছে যে আমি হয়তো বা অন্য কিছুর জন্য বের হতে পারছি। এখন বাইরে এসে আব্বুরে ডাকতেছি, বাবা বাবা বৃত্তি পরীক্ষা দেয় নাই তো, এটা তো এমনি পরীক্ষা দিচ্ছে। বলে মানে? আমি বলি দেখো এই যে এখানে যা যা লেখা তাই তাই। এখন আমি বলতেছে হ্যাঁ এইটাই পরীক্ষা পাশ করলে এটাকে বৃত্তি বলে। আমি তাহলে বললেই হয়তো ফাইনাল পরীক্ষা। বলে না ফাইনাল পরীক্ষা তোমার সামনে আছে।
এক্স্যাক্টলি, মানে আপনি বৃত্তি পরীক্ষা মানে ধরে নিয়েছেন যে এমন কিছু যেটা অন্যরকম কিছু একটা হবে, আপনার বই থেকে সেই প্রশ্নগুলো না আসবে বা আপনার পড়াশোনার বাইরের কিছু একটা হবে, কিন্তু আলটিমেটলি আপনি কমন পেয়েছেন সবকিছু।
কমনই পেয়েছি সবকিছু। অঙ্ক পরীক্ষার দিন আমার পেছনের একজন একটা পাচ্ছে না, তো আমাকে বলতেছে যে আচ্ছা তুমি কি এটা আমাকে বলে দিতে পারবা? তুমি বলে আল্লাহ তুমি শিখো না, এটা না বৃত্তি পরীক্ষা, বৃত্তি পরীক্ষায় সবকিছু শিখতে হয়। আমি না এটা বৃত্তি পরীক্ষা, তোমাকে বলে দিলে যদি আমার মার্ক কমবে। লাস্ট পরীক্ষা দিয়ে আসার পর থেকে বাবাকে আমি প্রতিদিন খোঁজাইতাম, বাবা আমি কি বৃত্তি পাচ্ছি, আমি কি করে বুঝবো বৃত্তি পাবো? বলে তুমি বৃত্তি পেলে তোমাকে স্যাররা বলে দিবে।
মানে এটা কি আপনি বড় সন্তান ছিলেন ফ্যামিলির?
হ্যাঁ, ছোট ভাই অনেক ছোট, মাত্র 15 বছর পড়েছে।
ওকে,
তো পরীক্ষা শেষ, পরীক্ষা শেষ হওয়ার পরে সবাই যখন স্কুলে দৌড়ায় দৌড়ায় যাইতেছে, আমি ভাবলাম যে আমিও আজকে যাবো। মানে তোমার তো বৃত্তি হয়ে গেছে, তোমার এখন আর ক্লাস নাই, আর সেই ফাইনাল পরীক্ষার সময় যাবা, তো মন খুব খারাপ। আমি প্রতিদিন স্কুলে যেতাম কারণ চকলেট পেতাম এই লোভে।
বাসা থেকে চকলেট দিত?
চকলেট না দিলে স্কুলে যেতাম না, বাবাকে বলতাম হয় চকলেট দিতে হবে না আইসক্রিম দিতে হবে।
বাহ,
চকলেট পাবো না এই দুঃখে মন খারাপ করে বসে থাকতাম। তো 15-16 দিন পরে বললো যে হ্যাঁ তোমাদের স্কুল খুলছে, তুমি তো স্কুলে যেতে পারো, তুমি যাচ্ছ না কেন? তো ওই দিন তো খুব মজা, বাবা 15 দিন স্কুলে যাইনি, কয়টা চকলেট পাওনা আছে। আর বাবা অনেক বুদ্ধিমান ছিল, সে আমাকে ওই বড় চকলেট না, সে আমাকে একটা দামের ক্যান্ডি এনে দিত, কারণ বুঝতো যে চকলেট তো চকলেটই, ওকে তো চকলেট দিলেই হয়।
ওকে,
তো ওই দিন আমাকে অনেকগুলো চকলেট এনে দিয়েছে, বলে যাও। তো চকলেট খেতে 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 গেলাম, ক্লাসে ঢোকার পরে সব স্যাররা বলতেছে কি তোমার কি এখনো বৃত্তি পরীক্ষা নিয়ে কোনো কনফিউশন আছে? আমি বললাম যে না। পরে আমি হেডমাস্টারের রুমে গেছি, কারণ এই রুমে কারো যাওয়ার নিষেধ। তারপরে আমি আস্তে আস্তে গিয়ে হেড স্যারকে বলতেছি, স্যার আমি কি বৃত্তি পাবো? ছোট থেকে তো অনেক হেলদি ছিলাম আর অনেক দুষ্টও ছিলাম। পরে স্যার বলতেছে যে ইনশাল্লাহ পাবা। তো আমি তো ভাবছি ইনশাল্লাহ এটা জানি আবার কি।
ছোট মানুষদের আসলে অনেক কিউরিওসিটি থাকে, ও যে বয়সে বৃত্তি দিয়েছে সে বৃত্তি সম্পর্কে কিছু জানতো না, চারপাশের পরিবেশ সম্পর্কে কিছু জানতো না, শুধু জানতো চকলেট। চকলেট হলে স্কুলে যাওয়া যায়, স্কুলে গেলেই চকলেট পাওয়া যায়, স্কুলে গেলেই সবার সাথে ভালো সম্পর্ক রাখা যায়, স্যারদের কাছে গিয়ে জানা যায়, এই যে ব্যাপারগুলো, এগুলো নিয়ে আসলে যারা ছোট থাকে অনেক বেশি তাদের সাথে অনেক অনেক মিল পাওয়া যাবে, যারা এখন শুনছেন হ্যালো 8920। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে অ্যাড্রেস করছি, আপনারা চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, ওখানে আমাদের অর্ণিকে নিয়ে একটা রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, আপনারা চাইলে ওখানে গিয়ে কমেন্টস করতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমরা জীবনের গল্প শুরু করেছি মাত্র, ছোটবেলাতে রয়েছি আমরা, আজকে এই 26 বছরের অর্ণিকাকে আবিষ্কার করতে চলেছি হ্যালো 8920 তে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920। ওখানে যাওয়ার পরে অবশ্যই লাইক দিতে ভুল করবেন না, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ, তারপর
স্যারের রুম থেকে বের হলাম, এখন সবাইকে বলতেছে শোনো স্যার আমাকে বলছে ইনশাল্লাহ বৃত্তি পাবো। এখন সবাই তো হাসতেছে। তো পাশে একজন ভদ্রলোক ছিল যিনি আচার বিক্রি করত, তো ওনার কাছ থেকে আমি প্রতিদিন জলপাইয়ের আচার খেতাম। তো ওনাকে গিয়ে বলতেছে কাকা কাকা হের স্যার আমাকে কি বলছে জানেন? বলে কি বলছে? বলে হের স্যার আমাকে বলছে ইনশাল্লাহ আমি বৃত্তি পাবো। তখন সে বলতেছে তাহলে আম্মু আমাকে মিষ্টি খাওয়ায়ও। আমি বলে আচ্ছা ঠিক আছে খাওয়াবো না, আব্বুর কাছ থেকে টাকা নিয়ে আসি। তাহলে এক কাজ করেন কাকা। বলে কি? বলে আমার কাছে 2 টাকা আছে, আপনি মিষ্টি পরে খেন, আপনি এখন 2 টাকার আচার খান। এখন বলতেছে তুমি খাবো না? আমি বলি না, আমার জন্য দোয়া করেন, আমি আপনাকে মিষ্টি খাওয়াবো। বলে আচ্ছা ঠিক আছে।
তো এই ছোট ছোট মেমোরি গুলো অনেক সুন্দর করে মনে আছে না, একদম ক্লিয়ারলি, মানে আমি অবাক হচ্ছি অনেক বেশি। আমার ছোটবেলার অনেক বেশি মেমোরি, আই ক্যান রিমেম্বার দিস, বাট ভালো লাগে যখন কেউ মনে করে এবং সামনাসামনি যখন দেখি যে ওর সাথে আমার তো মিলে যাচ্ছে। হ্যাঁ, আপনি বলছেন আমার ছোটবেলা সেই স্কুলে একটা ছোট একটা মাঠ এবং ছোট বিল্ডিং, সামনে একজন আইসক্রিমওয়ালা, একদম চোখের সামনে ভাসছে কেন জানি। হ্যাঁ শুনি, তারপর
তো ওই সময় আমাদের ওইখানে হচ্ছে প্রতি বছরই পানি উঠে ক্ষেতের মধ্যে, অনেক ছেলে মেয়েরা দেখলাম আমাদের চেয়ে বয়স বেশি তাদের, ওরা কলা গাছের ভেলা বানিয়ে ওই বাঁশ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে চলে, আর আমি তো সাঁতার জানি না। ওইটা দেখে আমি দৌড়ে গেছি, যাওয়ার পর আমি, আমার চিন্তা ছিল আমি আম্মুরে বলবো আম্মু স্যার বলছে ইনশাল্লাহ বৃত্তি পাবো। ওই কথা বলতে গিয়ে ভেলা দেখে ভুলে গেছি। ভুলে যাওয়ার পর ভেলাতে যে ভাইয়া ছিল ওকে বলতেছে যে ভাইয়া ভাই আমি ভেলায় চড়বো। এখন ওরা কেউ আমাকে চড়াতে চাইছিল না, কারণ আমি এমনি সাঁতার জানি না, তার মধ্যে এই মোটি তো ভয়ে আমাকে চড়াতে চাচ্ছিল না। তারপর অনেক কান্নাকাটি করার পরে উঠালো আমাকে, পরে আমি ওটা তো উঠলাম। উঠানোর পরে বেশ কিছুটা যাওয়ার পরে খুব বেশি পানি না, তখন আমার হাইট ছিল কত, 2 ফুট 2.5 ফুট এরকম, আর ওই ভাইয়ার অনেকটা লম্বা, তখনই আমার কোমরের একটু নিচে হবে পানি। তো আমি কিন্তু ওই ভেলা থেকে নামলে আমি দাঁড়াতে পারি, কিন্তু ওইটা চিন্তাটা মাথায় ছিল না। আম্মুরে দূর থেকে দেখছি, দেখে চিল্লাচ্ছি আম্মু আম্মু, তোমার সাথে আমার জরুরি কথা আছে, আমি ভুলেই গেছিলাম এখন মনে পড়ছে। আমু বলে কি কথা, আসো তুমি আসো, ভুলেই গেছি যে আমি ভেলাতে। বললেই কিন্তু পারতাম যে ভাইয়া আপনি কেনারে নেন আমি নামবো, তো ওই চিন্তা না করে আমি ভেলা থেকে হেঁটে নামতে গেছি আর ধুপুস করে পানিতে পড়ছি। এত মোটা ছিলাম যে পানি থেকে উঠতে পারিনি, অল্প একটু পানি, ইচ্ছা মতো পানি খেয়েছি। পরে আমাকে দেখলাম যে একদম চুল ধরে তুলতেছে।
সাঁতার কি শিখেছিলেন পরে?
না,
এখনো শিখেননি। সাঁতারটা শিখে ফেলা উচিত সবাই। হ্যাঁ, তারপর
পানি খাওয়ার পরে তো মানে ওইখানে অনেক খারাপ অবস্থা। আম্মু দৌড়ে এসে ধরলো, ধরার পরে বলতেছে যে তুমি ঠিক আছো মা? ঠিক আছো। বলি মা পানি খেয়েছি, পানি অনেক গন্ধ। তো বলতেছে আম্মু পানির অনেক গন্ধ, বলে তোমার জন্য কি জায়গায় ফ্রিজের পানি এনে রাখছে না পিসের পানি এনে রাখছে? পচা পানি খেয়েছো, গন্ধ লাগবে না? তো আসার পরে পরে অনেক অসুস্থ হয়ে পড়ছিলাম। সেইখানেও বলতেছে আম্মু স্যার নামকে বলছে ইনশাল্লাহ আমি বৃত্তি পাবো, বলে আলহামদুলিল্লাহ
ইনশাল্লাহ আপনি পাবেন, আমরা জানি পাবেন, দেখা যায় সামনে কি হয়। ওকে,
তো ওই ইনশাল্লাহটাকে আমি ভাবছিলাম অনেক বড় একটা কিছু, স্যার মনে হয় প্রমিস করছে যে হ্যাঁ পাবো। তো আমি আম্মুকে বলতেছি আম্মু স্যার বলছে ইনশাল্লাহ আমি বৃত্তি পাবো, এখন আম্মু বলতেছে আলহামদুলিল্লাহ। এখানে আলহামদুলিল্লাহ বললো কেন? তাহলে কিন্তু পেয়ে গেছি, জানি কোনো কিছু সফল হলে আলহামদুলিল্লাহ বলে, এটাই শুনে আসছি ছোট থেকে। আম্মু যখন আলহামদুলিল্লাহ বলছে তাহলে মনে হয় আমি বৃত্তি পাই,
পেয়ে গেছি। হ্যাঁ,
তো এখন আব্বু আসার পর আব্বুরে বলতেছে আব্বু জানো স্যার আমাকে বলছে ইনশাল্লাহ আমি বৃত্তি পাবো, আম্মু আলহামদুলিল্লাহ বলছে, এখন আব্বুও বলছে আলহামদুলিল্লাহ। তো বলছে তাহলে টাকা দাও, বলে কেন? হ্যাঁ আচ্ছাবেলা কাকা বলছে মিষ্টি খাওয়াইতে, বলে তোমার তো এখনো রেজাল্টই হয় নাই, রেজাল্ট হলে বোঝা যাবে যে তুমি আসলে কি করছো। তখন মনটা খারাপ হয়ে গেছে, তাহলে তোমরা স্যার ইনশাল্লাহ বললো কেন, তোমরা আলহামদুলিল্লাহ বললো কেন? তো বৃত্তি যখন বের হইলো, নাম্বার অনেক কম পেয়েছিলাম, তারপর বৃত্তি পেয়েছিলাম।
কংগ্রাচুলেশন, তালি হবে, ইনশাল্লাহ আপনি পেয়েছেন, আলহামদুলিল্লাহ আপনি পেয়েছেন। ওকে, যাওয়ার সময় মিষ্টিটা খাইয়ে যাবেন। ওকে,
ইনশাল্লাহ
ইনশাল্লাহ। হ্যাঁ, তারপর
তো সেই ঘটনাগুলো এখনো মনে পড়ে।
চমৎকার একটা শৈশব।
পরে আব্বু বলল যে তুমি নাম্বার অনেক কম পেয়েছো কিন্তু বৃত্তি পেয়েছো। তখন বলছে আব্বু নাম্বার কম পাই, বৃত্তি তো পেয়েছি, এখন ফ্রি পড়তে পারবো না? বলে হ্যাঁ ফ্রি পড়তে পারবা। তখনও বলে নাই যে মাসে মাসে টাকা দিবে। পরে যেমন একদিন আমাকে নিয়ে গেল উপজেলাতে, নিয়ে গেছে, সবাই আমাকে বলতেছে যে তুমি তো ভালো মেয়ে তাই না? আমি বলছি হ্যাঁ। পরে বলে এই যে বৃত্তি যে পেলে টাকা পাবা, এই টাকা দিয়ে কি করবা? তখন আমি চুপ হয়ে গেছি, বৃত্তি পেলে টাকা পাবো মানে তো ফ্রি পড়বো, টাকা পাবো কেন? 150 টাকা করে দিত। তো প্রথম যেদিন টাকা পেয়েছিলাম মনে আছে এখনো, আমাদের এলাকাতে বিক্রি করে ছোট ছোট বাতাসা সাদা, ওগুলো কিনেছিলাম 20 টাকার, ওগুলো কিনে সব বাচ্চাদের দিয়েছিলাম। বাচ্চাদের বলতেছি বাচ্চারা আসো আসো, আমি বৃত্তি পাইছি সেই টাকা। এখন আব্বু হাসতেছে, আম্মু হাসতেছে, বলে বাচ্চারা আসো আসো, ও মনে হয় বুড়া হয়ে গেছে। তো আমার মাথায় কাজ করছে আমি বৃত্তি পেয়েছি, অনেক বড় হয়ে গেছি। তারপর বৃত্তি পরীক্ষার কিছুদিন পর ফাইনাল পরীক্ষা পাশ করলাম, তখন আমার ছোট ভাইটা হলো। আমার যেদিন ফাইনাল পরীক্ষার রেজাল্ট আনতে যাই সেদিন আমার ছোট ভাই হলো,
প্রায় 10-11 বছরের ডিফারেন্স।
সেদিন রেজাল্ট আনতে যাওয়ার আগের ঘটনা, আম্মুকে তো সবাই নিয়ে হসপিটালে যাচ্ছে, তো আমি আবার সাইকেল চালাতে পারতাম, বাইসাইকেল। আমি সাইকেল নিয়ে আব্বুর কাছে গেছি, আব্বু আব্বু আম্মুর তো অনেক অবস্থা খারাপ, সবাই আম্মুকে হসপিটালে নিয়ে যাচ্ছে, তুমি যাও, আমি স্কুলে যাচ্ছি, আমার রেজাল্ট হচ্ছে আজকে, আমি রেজাল্ট আনতে যাচ্ছি। তো বাবার তো খুব টেনশন দেখলাম, বাবা বললো আচ্ছা ঠিক আছে, রেজাল্ট নিয়ে আসলাম। সেদিনও মানে আসলে লাকটাই আমার ভালো ছিল, তখন গিয়ে দেখি যে আমার রোল নাম্বার 3 হলো।
আচ্ছা,
যখন বললো যে অনিকা মেহেরিন তৃতীয় স্থানে আছেন, তখন যে আমি এখানে কান্না করছিলাম আমি আসলে বুঝিনি, ওটা আনন্দে কান্না করছিলাম না কষ্টে কান্না করছিলাম। সবাই বলছে যে কি ব্যাপার তুমি কান্না করলে কেন? তখন আমি বললাম যে শোনো আজকে আমার রোল নাম্বার 3 হয়েছে, কিন্তু একদিনে আমি 2টা গোলালো পাইছিলাম।
গোলালু সবসময় গোলালু নয়, গোলালু কখনো কখনো ভবিষ্যতে টমেটো হয়ে যেতে পারে, কারণ টমেটোর মধ্যে আলুর চেয়ে বেশি ভিটামিন আছে। ওকে, তারপর
রেজাল্ট নিয়ে বাসায় ফিরলাম, ফেরার পর দেখলাম যে আমার ভাই হয়েছে। তখন তো সবার কাছে চিল্লায় চিল্লায় বলতেছে আমার ভাই হয়েছে, ভাই হয়েছে। এখন আমার পাশের বাসায় একজনে সাহায্য দিচ্ছিল, আমি চুপ করে শুনতেছিলাম আজান দিল কেন। এখন এদিকে বাড়িতে এত ঝামেলা, ভাই হয়েছে, আমি বাবার জিজ্ঞেস করতেছি, বাবা আমি যখন হয়েছিলাম তখন কি আজান দিছিল? বলে না। বলে কেন? বল তুমি তো মেয়ে, মেয়ে দিলে আজান দিতে হয় না। কেন দিলা না তাহলে? এখন দিবা, এখন আমি পাশ করছি। ওই যে ছোট থেকে খুব জিদি ছিলাম যে আমার বেলা কেন হলো না, ভাইয়ের বেলা কেন হলো।
রাইট, শুরু হয়ে গেল বৈষম্য আসছে একজন পরিবারে। সেটাই হয় আসলে, ন্যাচারালি বাচ্চারা তো আসলে এসব কিছু বোঝে না যে ওকে একটা দিলে কেন আমাকে দিবে না দুইটা, আমি বড় আমাকে দুটো দিতে হবে, এটাই হয়। হ্যাঁ, তারপরে যাই।
ছোট ভাই হওয়ার পরে আব্বু বাসায় এক ফ্যান কিনলো, মানে আমার জিদ। তুমি ভাই হলো বলে ফ্যান কিনলো, আমি যখন হয়েছিলাম তখন কি আমি গরমে থাকি নাই?
রাইট, ওকেও গরমে রাখো। সেটাই
আব্বু বললো যে না তোমার সময় ফ্যান ছিল, কিন্তু তখন তো তোমার নানু বাসায় ছিল তোমরা, এখন তো তোমার নিজের বাড়ি হয়েছে না, এখন রুম দুইটা, এখন এক রুমে আব্বু আম্মু বাবু থাকে, আরেক রুমে আমি থাকি। এখন আব্বু আম্মুর কাছে কেন বাবু থাকে? তাহলে আমিও থাকবো, আর নাহলে আরেকটা রুম করো, ওকে ওই রুমে রাখো। এখন ও তো অত ছোট, ও তো একা থাকতে পারবে না। তুমিও তো ছোটবেলা আমাদের কাছে ছিলা, মানে ভাইকে নিয়ে সবসময় জেলাস ফিল করতাম। ওকে এ দেখতে আসতো, ও দেখতে আসতো, নতুন নতুন জামা নিয়ে আসতো, আর আমি বসে বসে কাঁদতাম যে ওর জন্য কেন তোমরা নিয়ে আসতেছো, আমার জন্য একটা নিয়ে আসো, সবাই ভাই হয়েছে, তোমরা সবাই ছেলে দেখতে আসতেছো।
তারপর আমি আবার বৃত্তি পাওয়া।
হ্যাঁ, বৃত্তি পাইছি, আবার আমার রোল নাম্বার 3 হয়েছে।
3 নাম্বার যেখানে দুটো আলু পেয়েছিলাম সেখানে 3 নাম্বার রোল হয়েছে, বৃত্তি পেয়েছি, মানে প্রমোশন হওয়ার কথা, শুধু ডিমোশন হচ্ছে, ও একা এসে সব দখল করে নিচ্ছে।
পরে একদিন জিদ করলাম যে দাঁড়াও তুমি নতুন জামা পরবা, তোমার দেখাইতেছি। তো আম্মু কয়েকটা কাপড় চোপড় রোদে দিয়ে রাখছে একদম শুকিয়ে কটকটা, আস্তে আস্তে বলছে কি তুমি এটা নিয়ে আসো, গিয়ে নিয়ে এসে রাখো, এগুলো কিন্তু আজকে ভাইকে পড়াইতে হবে, নাহলে শীতের দিন, ও আবার জন্মাইছে December 26 তখন প্রচন্ড শীত, তো বলছে যে ওগুলো নিয়ে আসো, এসে তুমি বালিশের নিচে রাখো, যাতে চাপ দিয়ে রাখো, যাতে গরম থাকে, ভাইকে কিন্তু পড়াবো। আমি বলি আচ্ছা ঠিক আছে, নিয়ে আসছি ঠিকই, কিন্তু খাটের উপরে রাখিনি, নিচে রাখছি যাতে বালতির মধ্যে পড়ে। ফলে আস্তে আস্তে নিজেই একটা একটা করে, যেটা নাকি সোয়েটারটা ছিল ওইটা আগে পানিতে চুবাইছি যাতে ওকে পড়াইতে না পারে, নতুন সোয়েটার পরাবে।
বাচ্চাদের মধ্যে জেলাসিটা মারাত্মক রকম ভাবে কাজ করে, রেশনালি হোক, যৌক্তিক হোক, অযৌক্তিক হোক, মন আসলে খুবই বাচ্চা মতো থাকে। এবং ওই সময়টাতে আমার মনে হয় যে একটু হলেও বড়দের দিকে একটু বোঝানো উচিত বা কনসিডার করা উচিত ছোটদের পাশাপাশি, নইলে কিন্তু এটা পরবর্তীতে অনেক সময় অনেক হোস্টাইল সম্পর্কে জন্ম দেয়। হ্যাঁ, তারপর
ওর জন্য দুধ নিয়ে আসতো, ওই ছিল তখন টিনের কৌটা, এনে রাখতো। এখন দেখতো কি মাসও যায় না একটা ডিবা, আমি বলতো কি ব্যাপার এত কমে কেন, কিন্তু আমি লুকাই লুকাই খেয়ে ফেলতাম, ও একা খাবে কেন, আমি কেন খাবো না। তারপর আমাকে নিয়ে গেল, আমি পড়ালেখা করেছিলাম ধানের গার্লস হাই স্কুলে, বাবু হওয়ার কয়েকদিন পরে, জানুয়ারিতে ভর্তি, তো নিয়ে গেল ভর্তি হওয়ার জন্য ইন্টারভিউ পরীক্ষা। আমি তো দিব না, ইন্টারভিউ দেয় যারা চাকরি করে তারা, আমি কেন দিব, কি জানি কি ধরবে। পরে বাবা বলতেছে না ওই যে তোমার বৃত্তি পরীক্ষা যেরকম, ওই রকমই একটা পরীক্ষা। এখানে আমি টাকা পাবো, তাহলে তো ইন্টারভিউ পরীক্ষা দিতেই হয়। তারপর বাবা বললো যে না দেখো অনেকগুলো মানুষ পরীক্ষা দিবে, যদি ভালো রেজাল্ট করতে পারো তাহলে স্কুলে চান্স পাবা, না হলে এর চেয়ে খারাপ স্কুলে তোমাকে দিতে হবে। আমি বলি আমি তো পাবো চান্স, আমি রুম নাম্বার 3 না, চিন্তা করো না, তৃতীয় স্থান আছি, আমি অবশ্যই টিকবো। তো পরীক্ষার যে হলরুম, হলরুমের মধ্যে আমার সিট পড়েছিল সপ্তম না অষ্টম রেঞ্চে। সব পরীক্ষার পরে লাস্ট পরীক্ষার দিন ছিল ধর্ম পরীক্ষা, সেদিন কোন সিট দেয়নি, যে যেখানে বসতে পারে। আমি যাওয়ার আগে দেখি যে একটা মেয়ে ওই ইয়েতে বসে পড়ছে, কারণ এখানে তো সব মেয়েরাই পড়াশোনা করে, গার্লস স্কুল, তো একটা মেয়ে বসছে। এখন আমি ভাবলাম যে যাক গে, এখন তো আর সিট না, যে যেখানে বসতে পারে। তো ওই মেয়েটা এখানে বসার পরে আমি বসছি একদম ফার্স্ট ব্রেঞ্চে, ওই ব্রেঞ্চে যে মেয়েটা বসতো ওই মেয়েটা এসে আমার সামনে দাঁড়িয়ে বলতেছে কি যে তুমি উঠো, এটা আমার সিট, আমি এই সবগুলো পরীক্ষা এটাতে দিয়েছি। আমি বলছি তার ঠিকই, আজকে তো সিট নেই, আজকে যে যেখানে ইচ্ছে সেখানে বসতে পারে। একটা স্যার ছিল, ওই স্যার মনে হয় ওর আত্মীয় হবে এরকম, পরে ওই স্যারকে ডেকে বলতেছে স্যার এই মেয়েটা উঠতেছে না, আমি এখানে পরীক্ষা দিচ্ছি সবগুলো, এখন আমি বসবো। এখন ওই স্যার আমাকে ওইসব বলতেছে যে এখানে তো পরীক্ষা দিচ্ছে, এখানে তুমি বসবে কেন, অন্য সিটে যাও। পরে বললাম কেন স্যার আমি যাবো অন্য সিটে, ওই সিটে ওই মেয়েটা বসছে, আমার সিট খালি করে দেন তাহলে, তাহলে আমি ওর সিট খালি করে দিই, আপনি এভাবে বলেন কেন। তখন আমি বুঝি নাই যে ওই স্কুল আমাকে পড়তে হবে, অতএব স্যারের সাথে কথা বলা। এখন বলে স্যারদের সাথে কথা বলো, মুখে মুখে কথা বলো। আমি স্যার মুখে মুখে কথা বলছি না, আমি ঠিক কথা বলছি, আপনি আমার সিট খালি করে দেন তাহলে। পরে আমি বলছি এখানে আমার বসার রাইট আছে, তখন থেকে মানে অধিকার আমার এখানে বসার অধিকার আছে স্যার, তাহলে আমার সিট খালি করে দেন, না হলে আমি এখান থেকে উঠবো না। পরে বলো অনেক জেদি মেয়ে। এই করার পরে আব্বু আবার বারান্দায় ছিল, পরে আসছে আব্বু বলতেছে কি হয়েছে। আমি বলি বাবা দেখো আমার সিট ওই মেয়েটা বসছে, আমি এখানে বসছি। বলে স্যার এসে আমাকে ধমকাচ্ছে, স্যারকে বলছে যে স্যার কি হয়েছে। পরে বলে যে আপনার মেয়েকে ওই সিটে দেন, ও এখানে বসে পরীক্ষা দিছে। এখন আমাকে বলতেছে বাবা তুমি তো ভালো মেয়ে। আমি বলছি হ্যাঁ ভালো মেয়ে। বলে ভালো মেয়েরা কখনো জিত করে না, যাও তুমি পেছনের সিটে গিয়ে বসো। উঠে আসলাম, কারণ বাবা বলছে। আর এমন ছিলাম কেউ একটু আদর করে কোনো কিছু বোঝালে
সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবেন।
ওকে, তো পেছনের সিটে পরীক্ষা দিলাম, ধর্ম পরীক্ষা। এখন আরবি শব্দ লেখা, এটা কি, এটাকে বাংলায় লিখতে হবে, যেটা বুঝতেই পারছি না সেটা লিখবো কি করে। এখন যে কোনো 10টা অ্যান্সার করতে হবে, 6-7টা করছি, এখন আরবি শব্দ তো পাচ্ছি না। এখন বলতেছি আমি কি করবো এটা। এখন স্যারকে ডাক দিছি, স্যার এদিকে একটু আসবেন। বলে কি? বলে স্যার এটার কি? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটাকে বাংলায় লিখতে হবে। তো আমি তো এই দোয়া পারি, আমি আর বুঝি না যে এটা বাংলা অর্থ লিখতে হবে। আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ
বাংলায় লিখে নিয়েছিলাম,
টিকে গেলাম পরীক্ষায়। তারপরেও আর গুলো দেখে তো ভালো হয়েছে, বাংলা ইংলিশ অঙ্ক তিনটা বিষয়ের উপরে বেশি প্রাধান্য দিয়েছে। 17 পাস, আমি 18 পেয়েছি।
17 পাস, আচ্ছা আপনি 18 পেয়েছেন, ওকে।
এখন বাসায় এসে তো আমার মন খারাপ, তখন তো বুঝি নাম্বার কম বেশি। বলছি বাবা আমি এতগুলো প্রশ্নের অ্যান্সার করলাম, আমাকে 18 দিল কেন? বলে ভাগ্য ভালো, এখনো তো বোলালো পাও নাই। তো ঠিক আছে, যাওয়ার পরে ক্লাস শুরু করলাম। সবচেয়ে বৃত্তি পাওয়া এগুলো আসলে ওই রকম ভাবে নিজেকে নাড়া দেয় না, কারণ তখন আমি এগুলো বুঝিনি। তো আমার ছোটবেলায় আমার প্যারালাইসিস হয় একবার, এই কথাটা আমি বলতে ভুলে গিয়েছিলাম।
আচ্ছা,
তখন আমার সমস্ত শরীরই প্যারালাইসিস হয়ে গেছিল। এখন সমস্ত শরীর ভালো, শুধু ডান হাতটা এখনো অকেজ আছে।
কত বছর বয়স এটা?
এটা 1.5 বছর বয়সে।
কি টিকা দেওয়ার আগে না পরে?
আমাকে টিকাই দেওয়া হয়নি।
টিকা দেওয়া হয়নি কখনো? এটা প্রবলেমটা কি ছিল?
তা বলতে পারবো না, সবাই বলছে পোলিও হয়েছে,
পোলিও জাতীয় বা কোনো কিছু।
তো আমার ডান হাতটা এখনো আমি কাজ করতে পারি না, উপর দিকে তুলতে পারি না। ক্লাস 6 ওঠার যখন প্রায় 4-5 মাস পরে ইন্টার স্কুল খেলা হয়, আমি আবার প্রথম থেকে ব্যাডমিন্টন দাবা এই খেলা দুটো খুব পছন্দ করতাম, অন্য কোনো খেলা আমার ভালো লাগতো না। তো স্যারকে বললাম কি স্যার আমি ব্যাডমিন্টন খেলায় অংশ নিতে চাচ্ছি। তো স্যার আমাকে বললো যে এটা তো সম্ভব না অনিকা, তোমার একটা হাত অকেজ, তুমি এটাতে কাজ করতে পারো না, আর এক হাত দিয়ে ব্যাডমিন্টন খেলবা এত মানুষের মধ্যে, তুমি পারবা না। খুব কষ্ট পেয়েছিলাম ওদিন, যে স্যার আমাকে মনে করাই দিল যে আমার একটা হাত। তো তারপর আমি না ওই রকম ভাবেই করিনি, আমার জিত সবসময় জিত করতাম, বলতাম স্যার আমি খেলা দিব পারি আর না পারি। পরে স্যার বললো যে ঠিক আছে তুমি নাম লিখে দাও খেলা ই হলে আমি তোমাকে বলবো না। আমরা না স্যার সিলেক্ট করা না করা সেটাই না, আমি খেলা দিব এটা হচ্ছে কথা। তো ওই দিন ছিল রবিবার, আমার এখনো দিনটা মনে আছে কারণ আমার জন্ম হয়েছিল রবিবারে।
আচ্ছা,
রবিবারটা আমার জন্য একটা লাক। থার্ড রাউন্ড, ফার্স্ট রাউন্ডে টিকে গেলাম, স্যাররা তো ভাবতেছে এই যে এখন দ্বিতীয় রাউন্ডে জানি কি হয়। দ্বিতীয় রাউন্ডে হচ্ছে একজন একজন, ফার্স্ট রাউন্ডেও একজন একজন, দ্বিতীয় রাউন্ডে একজন একজন, দ্বিতীয় রাউন্ডেও আমি টিকে গেলাম। যখন থার্ড রাউন্ডে হচ্ছিল তখন আমাদের এলাকার অনেক দূরে একটা এলাকা আছে শরীফ ভাগনাম, ওই এলাকার একটা মেয়ের সাথে খেলা। তো মেয়েটাকে দেখে মনে হয়েছিল যে আমার চেয়ে শক্তিশালী, কি জানি হয়। তারপরে মানে সেই জিত করলাম, যা ফেল করি আর পাশ করি, খেলা তো দিচ্ছি, ট্রফি নেই আর না নেই, আমি খেলে যাব। সেই খেলা 10 পয়েন্টের ছিল আর আমি দুইটা খেলাতে 20 পয়েন্ট সংগ্রহ করেছিলাম। এখন খেলতেছি খেলতেছি এমন একটা পর্যায়ে যখন লাস্ট পয়েন্টের সময় তখন আমি এত জোরে ফেদারটাকে মারছিলাম যে একদম মেয়েটা যদি ব্যাট টাচ না করতো ও দিতে যায় শেষ পয়েন্টে, ও করছে ওইটাকে জোর করে মারতে গেছে, এখন একদম ওর ব্যাটের মধ্যে বাড়ি খেয়ে আউট হয়ে গেছে, এমন চিৎকার দিছি। পরে ট্রফি যখন আমার হাতে দিল তখন আমি স্যারের দিকে তাকালাম, স্যারের দিকে তাকানোর পরে স্যার দেখি সবচেয়ে বেশি খুশি এবং আমাকে এসব বললো যে অনিকা আসলে তুমি পারছো, তুমি দেখাই দিলা যে এক হাতেও খেলা যায়। তখন আমি স্যারকে সালাম করলাম,
গুড, ভেরি গুড।
সেই ট্রফিটা এখনো আমার ঘরে আছে।
ইন্সপিরেশন, জীবনের প্রথম ধাক্কা এবং সেখান থেকে অনেক বড় একটা পাওয়া। প্রতিবন্ধকতাকে উত্তরে যাওয়া যায় যদি মনের অদম্য স্পৃহা থাকে।
তো তখন থেকে আব্বু বাসায় আসার পরে বলল, মা এই ধরনের খেলা খেলো না, তুমি তুমি এখন বড় হয়েছো। আর তখন থেকে ওই স্কুলে ফ্রক সিস্টেম বাদ, তখন সালোয়ার কামিজ বেলটালা ওড়না উপরে স্কার্প পরো, বড় হয়েছো না এখন। ওইভাবে কিছুদিন যাওয়ার পরে দেখলাম যে আসলে বড় হয়েছি, এখন অনেকেই পছন্দ করে। দেখতাম রাস্তাঘাটে, মুখ দেখলে তো বোঝা যেত অনেকেই পছন্দ করত, হাসতো। তো আমার আম্মু একটু অসুস্থ হয়ে পড়ছিল, তখন আমার আম্মুর মামাতো বোন তাকে আমাদের বাসায় এনে রাখা হয়।
জি।
এবং তার ভাই ছিল, সে আমার আম্মুর মামাতো ভাই ও আমার মামা হন। তার বোনকে যখন আমাদের বাসায় আনা হয়, আম্মু অনেক অসুস্থ ছিল, আম্মুর টিউমার ছিল পেটে। তো ওই সময় তাকে রাখার পর ওনার ভাই মাঝে মাঝে আসতো, আসার পর উনি দেখতাম যে আমাকে দেখে মুচকি মুচকি হাসতো, তখন খুব বিরক্ত বোধ করতাম।
কি এটা সম্পর্কে কি হয় আরেকবার একটু বলুন।
আমার মামা হন, মানে আমার আম্মুর ফুপাতো ভাই আমার মামা,
মানে এক ধরনের দুঃসম্পর্কের মামা।
হ্যাঁ, দুঃসম্পর্কের মামা। তো উনি এসে মাঝে মানে মুচকি মুচকি হাসতো, আমি বুঝতাম না এগুলা কেন হাসতো।
মুচকি মুচকি হাসতো মানে ওনার বয়স তখন কত ছিল?
রমজানের মাস প্রতিদিনই সে বাসায় আসতো ইফতারের আগে।
আচ্ছা।
ইফতার আমাদের সাথে করতো। এখন আমি খুব বিরক্ত বোধ করতাম যে প্রত্যেকদিন ইফতারের সময় কেন আসবে। তখন আম্মুরে বললাম, আম্মু মামাকে বললো উনি জানে না আসে ইফতারের সময়। আমি খুব বিরক্ত বোধ করি, আব্বাও রাগারাগি করে, তুমি কিন্তু বলে দিও আর যেন না আসে। পরে আম্মু বললো যে তোমার মামা হয় আর ওনার বোন আমাদের বাসায় আছে, কিভাবে না করি, তুমি বুঝো না, তুমি না বড় হয়েছ। পরে কিছু বলতাম না, এরকম আস্তে আস্তে কেমন জানি বেশি আসা শুরু করলো।
আচ্ছা আচ্ছা।
তখন আমি একজন ওনাকে বললাম যে দেখেন আপনি প্রতিদিন এই বাসায় আসেন কেন? বলে কেন, তোমার কোনো সমস্যা? আমি বলি হ্যাঁ সমস্যা না, একটা মানুষের বাসায় প্রতিদিন আসলে মানুষ বিরক্ত বোধ করে না,
একটু ইরিটেটিং লাগতো, রাইট?
হ্যাঁ। পরে আমি সরাসরি একদিন বললাম যে আপনি সবসময় আসেন, সময় নেই অসময় নেই মানুষের বাসায় এভাবে আসেন, মানুষ তো বিরক্ত বোধ করতে পারে, এটাকে আপনি বুঝেন না? তুমি বিরক্ত বোধ করো? আমাকে সরাসরি প্রশ্ন করছে, না করলে তাহলে আমি আপনাকে বলতাম না, অবশ্যই বিরক্ত বোধ করছি। বলে আচ্ছা ঠিক আছে, এখন তো বাসায় আসবো না। তো রাস্তায় যখন বেরোতাম পায়ের সামনে ফুল ছুঁড়ে মারতো। হ্যাঁ। আবার অনেক সময় দেখা যেত যে স্কুলে যাচ্ছি, রিক্সাওয়ালারে বলে দিত যে ওনাকে নিয়ে দেন, ভাড়া আমি দিয়ে দিই। ভাড়া দিয়ে দিত, রিক্সাওয়ালা বলতো আপা আপা আসেন আসেন, তো উঠে যেতাম। যাওয়ার পর ভাড়া দিতে যাওয়ার সময় বলতো যে না ওই ভাইয়া দিয়ে দিছে। এরকম কয়েকদিন হয়, অনেকদিন হয়, স্কুলে যাওয়ার পর স্কুলের ভেতরে বাচ্চাদের দিয়ে চিঠি পাঠাই দিত, মানে এত উত্তপ্ত করা শুরু করলো। পরে আমি এসে বাসায় আম্মুকে বললাম যে আম্মু এরকম ওহাব মামা, ওর নাম ছিল ওহাব, বলতো আমি ওহাব মামা এরকম শুরু করছে, তোমরা কি কিছু করবা? না করলে কিন্তু আমি লেখাপড়া করবো না, আমি বাসায় বসে থাকবো। পরে বলছে যে আচ্ছা ঠিক আছে, ওকে আমি বলে দেবো না। তো আমি বলছিল কিনা আমি জানি না, তারপর ও উত্তপ্ত করা বাদ দেয়নি, তারপরে টিফিন পাঠিয়ে দিত বাচ্চাদের দিয়ে। ওই বাচ্চাদের জিজ্ঞেস করতাম কে দিছে, ভাবতাম হয়তো বাবা পাঠিয়ে দিছে। তো বাচ্চা বলতো ওইখানে একটা ভাইয়া বানানো, উনি পাঠিয়ে দিছে। একদিন একটা চিঠি পাঠিয়ে দিয়েছে, সেদিন আমার প্রাইভেট স্যার আমার পাশে। ওই চিঠিটার মধ্যে অনেক কিছু লেখা ছিল, স্যারের হাতে পড়ছে, স্যার পড়ার পরে সে বাসায় নিয়ে আসছে। আসার পর আব্বু আম্মুর বলছে যে এইরকম অবস্থা, আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন, মেয়েটার এরকম জ্বালাচ্ছে, দেখেন কোনো কিছু করা যায় কিনা। তো আব্বু আম্মু ওর আব্বু আম্মুর কাছে বললো যে দেখেন ও তো আমার ভাই আর ওর ভাগ্নি হয় আমার মেয়ে, তো যে এরকম করতেছে এটাতে এলাকার মানুষ জানাজানি হলে কি হবে, এটা দুইটা পরিবারের উপরে প্রভাব পড়বে, আর তার মধ্যে আমার মেয়েটা অনেক ছোট, তো এখন ওগুলো বুঝে না। তো ওর বাবা মা নাকি ওকে অনেক বকাঝকা করছে যে তোর ভাগ্নি হয় তুই কেন এরকম ই করছিস। তো ওই দিন সন্ধ্যাবেলাও আবার আমাদের বাসায় আসে, আসার পর আমাকে অনেক হুমকি দেয় যে তুই তুই করে কথা বলে, তোর কিসের এত অহংকার, তোর চেহারার অহংকার করিস।
এমনিতেই আমাকে একটু বলবেন যে ও আসলে করতটা কি?
কিছু করতো না, আমার বাবার সাথে মাঝে মাঝে কাজ করতো। আমার বাবা তো রাজমিস্ত্রির কাজ করে, তার সাথে লোক লাগে সহযোগিতা হিসাবে, তো মাঝে মাঝে আব্বুর সাথে কাজ করতো, আব্বু টাকা দিত যখনই কাজ করতো। এইসব ভেবেই আমি আরো তার সাথে বেশি কথা বলতাম না, কারণ সে আব্বু টাকা দিয়ে কাজ করে তার মানে সে কাজের লোক, তার সাথে আমি কথা বলবো কেন? মানে এরকম একটা অহংকারও কাজ করতো তখন, কথা বলতাম না তার সাথে, কোন প্রয়োজনেও কথা বলতাম না, আমরিতে বলাইতাম বা ই করতাম। তো ওই দিন এসে বলতেছে যে খুব অহংকার তোর, না খুব অহংকার তোর, তোর অহংকার যেদিন ভাঙবে সেদিন তুই বুঝবি আমি তোর অহংকার ভাঙবো। এই কথাগুলো আমি আবার আম্মুরে বলি, আম্মু সে আমাকে এই কথাগুলো এসে বলে গেল, বাসায় বলে গেল, তোমরা কি কোনো কিছু করবা না এগুলো নিয়ে? আমি খুব আম্মুর সাথে খুব রাগারাগি করলাম।
মা তখন কি বলে?
মা তখন বলতেছে যে ঠিক আছে তুমি অস্থির হো না, আমি তোমার আব্বুরে বলতেছি, আব্বুরে দাও, ওর মাকে বলাইতেছি। তো আব্বু আবার ওর আব্বার কাছে বলছে।
প্যারেন্টাল সাপোর্টটা তখন পেতেন আপনার পরিবার থেকে? সাপোর্টটা পেতেন?
হ্যাঁ।
ওকে।
তো বাবা আবার ওর বাবার কাছে বলছে যে আপনারা কি কোনো ব্যবস্থা নিবেন নাকি আমরা নিব? আমাকে যদি চাপায় না তাহলে কোনো সমস্যা হবে। আব্বা গিয়ে একটু বকাঝকা দিয়ে আসছে, তোর বাবা আবার ওকে অনেক বকাঝকা করছে। তার তিন দিন পর।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আমরা গল্পের একটু সামারি আপনাকে জানিয়ে দিতে চাই এই মুহূর্তে যারা যোগ দিলেন। আমরা এখানে অর্ণিকার জীবনের গল্প উপস্থাপন করছি, যে অর্ণিকাকে আমরা এখন পর্যন্ত আবিষ্কার করতে পেরেছি বা যে অর্ণিকা আমরা এখন পর্যন্ত আবিষ্কার করতে পেরেছি। খুব সংক্ষিপ্ত করেও যদি বলি তাহলে আমরা দেখতে পাব চমৎকার নস্টালজিক একটা শৈশব, এবং সেই শৈশবের ছোটবেলার সেই অর্ণি, স্কুলের সামনের দিকে বেঞ্চে বসে থাকা যে ছোট্ট অর্ণিটা, বা চকলেট নিয়ে যে স্কুলে যায় সেই অর্ণিটা, ধীরে ধীরে বড় হচ্ছে, বৃত্তি পেলো সে শেষ পর্যন্ত, এবং ক্লাস সিক্সে পড়ছে সে, সে এখন কিশোরী অর্ণি, কিশোরীর ঠিক প্রথম দিকে রয়েছে সে। এবং সেই সময়টাতে বাঙালি সমাজের অসংখ্য অসংখ্য মেয়ে যে ধরনের ইটিজিংয়ের শিকার হয় বিভিন্নভাবে, সেরকম একটা চিত্র অর্ণির মধ্যেও আমরা দেখতে পেলাম, সামাজিকভাবে হোক পারিবারিকভাবে হোক। যে ছেলেটির দ্বারা সে ইটিজিংয়ের শিকার হচ্ছে সে তার পারিবারিক আত্মীয়, বাবা মাকে বলেছে, বাবা মা তার দিক থেকেও তাদের যে ততটুকু দায়িত্ব নেবার বা কর্তব্য করবার কথা ছিল ততটুকু হয়তো বা তারা করেছেন জায়গাটা থেকে, সেটা আসলে সঠিক ছিল কি ছিল না সেই প্রশ্নের উত্তর। এবং একই সাথে যে ছেলেটি হুমকি দিচ্ছে অহাব, সেই ছেলেটি পরবর্তীতে তিন দিনের যে হুমকিটা দিল সেটাও আসলে শেষ পর্যন্ত কোন দিকে টার্ন নিয়েছে আমরা এখন পর্যন্ত জানি না। আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, এবং আজকে বিশেষভাবে আমি আমন্ত্রণ জানাতে চাই যারা প্যারেন্টস আছেন, অভিভাবক আছেন, যারা হেলো 920 শুনেছেন এবং যারা এখন পর্যন্ত শুনেনি, বিশেষ করে আজকের এই পর্বটি আপনার ছোট্ট শিশুটি বড় হওয়ার ক্ষেত্রে, কিশোরী মেয়েটি বড় হওয়ার ক্ষেত্রে আজকের হেলো 920 তে আপনার জন্য অনেক বড় একটা লেসন রয়েছে, আপনি চাইলে এটা শুনতে পারেন। আমি ছোট্ট একটা সংবাদের বিরতির পর অনেকের সাথে করে নিয়ে আবারও ফিরে আসছি। আর এই যাওয়ার সময় আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি আমাদের ফেসবুকে চলে আসবার জন্য। আপনি লাইভ দেখানে মেম্বার হয়ে যান হেলো 920 মেম্বার, 500,000 পূর্তি হবার সঙ্গে সঙ্গে আমরা নতুন একটি ঘোষণা নিয়ে আসছি আপনাদের জন্য। আমাদের হেলো 920 ফেসবুক পেজটি হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। একটু পরেই ফিরে আসছি, সাথেই থাকবেন। হ্যালো 8920। প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি হ্যালো 8920 তে। আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। আরজি কিবি আপনার সঙ্গে আছি, এবং আমার সঙ্গে রয়েছে আরজি শাকিল, খালিদ, লোবান এবং সাফরিন, হ্যালো 8920 পুরো টিম। এবং আমরা বিশ্বাস করি আমাদের হ্যালো 8920 লাখ লাখ মেম্বার আমাদের সাথে রয়েছেন দেশ এবং দেশের বাইরে থেকে। বিশেষ করে আমরা এখন এই মুহূর্তে আমাদের নেটে দেখতে পাচ্ছি ওমান থেকে, দুবাই থেকে, সৌদি আরব থেকে, দক্ষিণ আফ্রিকা থেকে, কেনিয়া থেকে, এবং লন্ডন থেকে, আমেরিকা থেকে, চীন থেকে, জাপান থেকে অসংখ্য বন্ধু আমাদেরকে নেটে এই মুহূর্তে শুনছেন, আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি। তাদের সবাইকে আমরা স্পেশালি আরো একবার ওয়েলকাম করতে চাই আপনাদের এই প্রিয় অনুষ্ঠান হ্যালো 8920 তে। আপনারা আছেন বলেই আমাদের হ্যালো 8920 দিনের পর দিন সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে, এবং আমরা বিশ্বাস করি 16 কোটি মানুষের জীবন কোন না কোনো ভাবে জীবনের গল্প হ্যালো 8920 তে উঠে আসুক। এক একটি গল্প যেগুলো বাস্তবধর্মী জীবন গল্প, এবং এগুলো কোন না কোনো ভাবে উপন্যাস, নাটক, সিনেমা যাই বলি না কেন সেগুলোকে অনেক অনেক বেশি ছাপিয়ে যায়, এক অর্থে ছাপিয়ে যায় ক্লাইম্যাক্সের দিক থেকে, কারণ আমরা প্রমাণ করতে পেরেছি জীবন নাটকের চেয়েও বেশি নাটকীয়, এবং আরেক অর্থে ছাপিয়ে যায় সত্যতার দিক থেকে। উপন্যাস বলেন, গল্প বলেন, বা মানুষ হিসেবে যেটা সৃষ্টি থাকে লেখকের, সে জায়গাতে নিজের মনের মতো করে চরিত্রকে রূপায়ণ করা হয়, কিন্তু আমরা হেলিট নাইন টু জিরোতে যেটা করছি এখানে নিজের মনের মতো করে চরিত্রকে রূপায়ণ করবার কোন সুযোগ নেই। ভাগ্য বিধাতা বলেন, সৃষ্টিকর্তা বলেন, কিংবা আমাদের কাজের ফলাফল বলেন, যেটাই বলুন না কেন, সেটা যে আমাদের সমাজকে, আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করছে, আমাদের জীবনের কাঠামো কি দাঁড়াচ্ছে, সেটাই আমরা তুলে নিয়ে আসছি প্রতিনিয়ত হেলিট নাইন টু জিরোতে। আপনি আসতে চাইলে আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলে তারপর আপনার জীবনের গল্পটি দুই মিনিটে বলে বলবেন আপনি আসতে চান। আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। আর ফেসবুকে আরো একবার আহ্বান জানাচ্ছি, অধীর আগ্রহে অনেকেই অপেক্ষা করছেন আমাদের বন্ধুটিকে দেখবার জন্য। তাদের সবাইকে আমরা বলছি, আমাদের গল্পের ঠিক যে জায়গাটিতে প্রয়োজন আমরা সেখানে অতিথির প্রয়োজন মতো ছবি, স্টুডিও পিকচার আমরা দিব আমাদের ফেসবুকে, আপনারা চাইলে ওখানে দেখতে আসতে পারেন। আপনারা সবাই ধৈর্য ধারণ করুন। আর আরেকটি বিষয়, সেটা হচ্ছে ফেসবুকে যাবতীয় ইনফরমেশন দিয়ে দেওয়া হবে, আপনারা চলে আসুন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে অবশ্যই লাইক দিতে ভুল করবেন না, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। এবং আর্নিকাকে আমরা বিশ্বাস করছি একটু পরে দেখতে পাবেন। আর্নিকা, আমরা যে জায়গাটায় ছিলাম যে অভাব আপনাকে একটা বাউন্ডারি বলে দিয়েছিল যে তিন দিনের মধ্যে সে কিছু একটা করবে, একটা হুমকে ধামকে ব্যাপার, এবং আমরা দেখলাম যে লম্বা সময় ধরে আপনি ইট টিজিং এর শিকার হচ্ছেন আপনার এই ফুপাতো ভাইয়ের দ্বারা। তারপর
ও যখন আমাকে হুমকি দিয়ে গেল, তার তিন দিন পর আমার কোচিং ক্লাসে যাচ্ছিলাম, তো সে আমার রাস্তা আটকে দাঁড়ালো।
ওকে,
বলতেছে যে আপনি আমাকে এভাবে করে রাস্তা আটকে দাঁড়ালেন কেন? বলতেছে তোমার সাথে আমার কথা আছে। আমি বলি কি কথা? পরে বলে যে কি কথা তুমি বুঝো না, আমি তোমার মামা হই, তবু দূর সম্পর্কের মামা, তুমি তাই এরকম করতেছো আমার সাথে বিয়ে করতে তোমার সমস্যা? তো এই কথা বলার পরে আমি ওকে একটু খারাপ ভাষায় বকা দিয়েছিলাম যে তোমার মতো মানুষকে জুতা পেটা করা উচিত, আমাকে যদি তুমি আর একটু চাতাও তাহলে আমি তোমার রাস্তার মধ্যে স্যান্ডেল দিয়ে মারবো। এই কথা বলার পরে বলতেছে তোর অহংকার খুব, না অহংকার খুব, দাঁড়া তোর আমি দেখাইতেছি, তোর অহংকার যদি আমি ভাঙতে না পারি তো আমার বাবা একটা না। এই কথা বলে গেল। পরে আমি বলছি যে যা 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 করতে পারিস করিস। তো আমি কোচিনে চলে গেলাম, বাসায় আসলাম 5:45। তখন রাস্তার পাশে থেকে আমার ফুপাতো বোনের মেয়ে, ওর নাম সুমি, ও আমাকে বলো যে আন্টি তুমি কি স্কুল থেকে আসলাম? আমি বলি হ্যাঁ বাবা স্কুল থেকে আসলাম। পরে বলে চলো, তখন ও বয়স অনেক ছোট ছিল, এখন ওর বয়স 17-18। তো আমার সাথে আসলো, আসার পরে যখন আমি বাসার ভিতরে ঢুকতেছি তখন ও এসে আমার সামনে দাঁড়ায়। তখন আমি তো মানে অনেক রেগে গেছি, বাবা তো বাবার কাজের সাইডে, সে সারাক্ষণই কাজ নিয়ে ব্যস্ত, কারণ কাজ না করলে তো ভাত নাই। আর মা ছিল আমার নানু বাসা, আমাদের বাসার একটু সামনেই, সন্ধ্যাবেলা তো বাসায় কেউ নেই, মা ছোট ভাই নানু বাসায়। তো আমাদের বাসাটা আবার একটু খোলা, বাউন্ডারি করা না, দুইটা বাড়ি, এই পাশে একটা আর এই পূর্ব পাশে ছিল মাটির একটা ঘর। তো মাটির ঘরে আড়ালে লুকিয়েছিল, আমরা খেয়াল করিনি। তো বাসার ভিতরে যখন ঢুকলাম,
কে লুকিয়েছিল?
ওহাব। যখন ঢুকলাম তখন ও আমার সামনে এসে দাঁড়ালো, তখন আমি ওকে তুই করে বলছি যে তুই এখানে কেন, তোর এত বড় সাহস হলো কেন বাসার ভিতরে ঢুকলি? কয় এখানে কেন আসছি যে আনিস না, তোরে দেখতে আইসি। ও আমাকে তুই তুই করে বলতেছিল। পরে বললাম যে আমার দেখতে হবে কেন, আমাকে রূপ জ্বালাইছে, জীবনে দেখোস নাই, যা বেরো বাসা থেকে। বেরো বাসা থেকে বলার সাথে সাথে বলে হ্যাঁ তোর রূপ জ্বালায় নাই, তোর রূপ জ্বালাবে, বলেই আমার আমার মুখে সে অ্যাসিড ছড়ে মারে। সে অ্যাসিড ছড়ে মেরে দৌড়ে পালিয়ে যায়। পালানোর আগে সে আমার ফুপাতো বোনের মেয়ে যে ছিল সে পাশে ছিল আমার, সে আবার চিৎকার করে উঠছিল যে খালারে কি বললাম, আমি বলে দেবো সবাই। তো ওর হাতে ছিল একটা কৌটার মতো, আমার ফুপাতো বোনের মেয়ে চিৎকার করার সঙ্গে সঙ্গে ওকেও ছুড়ে মারে। তো ওর মুখে লাগে নাই, ওর হাতে পায়ে পিঠে বুকের সামনের একটু ওর গায়ে লাগে। পরে আমি তো অনেক চিৎকার করতেছিলাম, একটা মানুষের গায়ে একটা লোহা লাল করে পুড়ে মাংসের মধ্যে ঢলে যেরকম পুড়তে পুড়তে ভেতরে যায় ঠিক সেরকম যন্ত্রণা ছিল, বোঝাতে পারবো না সে যন্ত্রণাটা কি। বাসায় কেউ ছিল না, একা একা অনেক অনেক চিৎকার করছে। পরে আমার দাদু আমার ফুপো যখন দৌড়ে উঠ আসলো, দেখলো যে আমার সারা গায়ের ভিতরে কি যেন মানে ভাতের ভাত বলকানোর মতো আমার রক্তগুলো বলকে বলকে উঠতেছে। পরে মানে চাচাতো ভাই যখন দেখলো যে আমার সারা গায়ের কাপড় গুলো পুড়ে গেছে একদম, তখন সে আর কিছু না পেরে ঘরের পাশে যে পাটা মোছার আমরা বলি চটের ছালা, সেই ছালা আমার উপরে ঢেকে দিছে। অনেক চিৎকার করছি পানি পানি বলে, ওই মুহূর্তে কাউকে পাইনি একটু গায়ে পানি দেওয়ার জন্য। সেই যন্ত্রণাটা, সেই কষ্টটা এখনো ভুলতে পারি না আমি। আমার মনে হয় যে মৃত্যু মৃত্যু একটা মানুষকে সহজেই নিয়ে যেতে পারে, কিন্তু ওই যন্ত্রণাটা মৃত্যুর চেয়ে অনেক অনেক বেশি ভয়ঙ্কর।
প্রিয় শ্রোতা, আম টোটালি স্পিচলেস। আপনাদের মনে হতে পারে যে আমি তোকে সামনে বসিয়ে দেখছি, আমি আগে থেকে স্পিচলেস হতে পারতাম, কিন্তু আমি সেটা হইনি। হলে ওকে অপমান করা হতো, ওকে একটা সাধারণ মানুষ হিসেবে এতক্ষণ শুনেছি। হ্যাঁ, ও চেহারার ভেতরে যে ছাপটা নিয়ে আমার সামনে বসে আছে, সেই ছাপটার সাথে আমি পরিচিত। আমি বেশ কিছু বন্ধুকে হ্যালো 8920 এখানে এভাবে পেয়েছি, কিন্তু যেভাবে ঘটনাটা ওর জীবনে আসলো এই মুহূর্তে এবং সেটার যে বর্ণনা আমি পাচ্ছি সামনাসামনি বসে, আমি অ্যাসিড বলকানোর ছবি আমার চোখে দেখেছি, আমি ভয়াবহতা যে কি নৃশংস হতে পারে অ্যাসিডের সেটাও আমি দেখেছি। এটা পাথর খয়ে ফেলে, লোহাকে খয়ে ফেলে, সেখানে রক্ত মাংসের মানুষ এবং ক্লাস সিক্সে পড়ুয়া একটা কিশোরী যার চোখ ভরা স্বপ্ন, মন ভরা যার অনেক অনেক আশা, এবং সেই মেয়েটিকে একটা লম্বট, একটা বদমাইশ, একটা বখাটে যুবক যে তার স্বপ্নটাকে এভাবে শেষ করে দিল। আসলে কি কিছু বলার থাকে? আমরা জানি না সামনে কি অপেক্ষা করছে, কতটা বিভৎস হতে পারে সামনের দিনগুলো আমাদের এই আর্নিকার জন্য। আমরা সামনে যেতে চাই। যারা ছবির জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন, আমি ঠিক এই মোমেন্টের জন্য অপেক্ষা করছিলাম, কারণ ছবিটা দিলে আপনারা বুঝে যেতেন আর্নিকার জীবনের সবচেয়ে টার্নিং পয়েন্ট আসলে কি। আপনারা চাইলে চলে আসতে পারেন আর্নিকাকে দেখার জন্য। আর্নিকা, আমি যদি আপনার ছবি দেই, মানে আপনি কিভাবে চাচ্ছেন আপনার ছবিটা ফেসবুকে দেওয়ার জন্য?
আমি ফেসবুকে দেওয়ার জন্য আমি নিষেধ করব না, কারণ আমি চাই সবাই দেখুক, দেখে বুঝুক যে আসলে অ্যাসিড মারলে যে কতটা কষ্ট, কতটা যন্ত্রণা একটা মানুষের গায়ে হতে পারে, এটা দেখে মানুষ বুঝুক, যাতে তারও একটু বুঝতে পারে যে না, এই ঘটনাটা আমার পরিবারেরও কারোর ঘটনা ঘটতে পারে। আমি চাই সবাই আমার ছবি দেখুক।
প্রিয় শ্রোতা, আমরা আর্নিকার পুরো ছবিটাই আমরা ফেসবুকে পাবলিশ করছি আর্নিকার পরামর্শ অনুযায়ী। আমরা একটা সোশ্যাল মেসেজ এখানে দিতে চাই, যারা এই ধরনের জঘন্য কাজ করেন, নরপিচাস, তাদেরকে বলতে চাই যে দেখুন আপনার ভেতরের যে অমানবিক মনুষ্যত্ব, সেই জায়গাটাই নিজেকে নিজে প্রশ্ন করতে পারেন কিনা, এক। আর দুই নম্বর হচ্ছে এই বিভৎসতা দেখে অন্তত প্রত্যেকটা নরম বা কোমলমতি মানুষের মধ্যে এই উপলব্ধিটা ঢুকে যাক যে পৃথিবীতে একটা জীবন নষ্ট করার জন্য এর চাইতে জঘন্যতম নৃশংস ভয়াবহতা পৃথিবীতে আর কোনো কিছু হতে পারে না। এটা কোনোভাবেই একজন মানুষের কাজ হতে পারে না, এটা বিভৎস চরিত্রের কোন জানোয়ার কিংবা কোন পশুর কাজ, যার পৃথিবীতে বেঁচে থাকার কোন অধিকার নেই, এবং তার জন্য আইন রয়েছে, সর্বোচ্চ শাস্তি তাকে মৃত্যুদণ্ড। আপনারা জানেন বাংলাদেশ সরকারের সে আইনটা রয়েছে। এইরকম কোন পশুর যাতে কোনো জন্ম না হয় এই সোসাইটিতে, সেই জন্যই আজকে আমরা আর্নিকার পুরো ছবিটি ফেসবুকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমি আরো একবার অ্যাড্রেসটি বলে দিচ্ছি, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন, এবং যারা আর্নিকাকে দেখতে চাচ্ছিলেন তারা চলে আসুন, ওখানে আর্নিকার ছবিটা দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ আর্নিকা, তারপর
আমাকে যখন হসপিটালে নিয়ে যাচ্ছিল, আমার মা এবং আমার পাশের বাড়ির একজন ছিল, আমাকে রিক্সা দিয়ে হসপিটাল নিয়ে যাচ্ছিল, আমি বারবার মনে হচ্ছিল যে রিক্সা থেকে ছিটকে পড়ে যাচ্ছি, এরকম এত অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না। সে যে কি যন্ত্রণা, মনে হচ্ছিল যে আমার ভেতরে কি যেন একটা ঢুকিয়ে দিচ্ছে। আমার বাঁ চোখে অনেক আমার বাঁ চোখটা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল অ্যাসিড লেগে। তারপর আমাদের এখানে হসপিটালে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে তারা কোনো ট্রিটমেন্ট করতে পারে না, আমাকে রেফার করলো ঢাকা মেডিকেল কলেজে। সেখানে যাওয়ার পর চিকিৎসা চিকিৎসা, আজ এই চিকিৎসা কাল ওই চিকিৎসা, প্রত্যেকটা পদে পদে ঔষধ কেনো, আয়াকে দাও, এত টাকা খরচ বহন করার মতো সম্পদ আমার বাবার ছিল না, যার কারণে অনেক কষ্টে আমার চিকিৎসা হয়। যখন আয়া
বালতি ভরে পানি এনে সাবান নিয়ে ব্যান্ডেজ দিয়ে ব্যান্ডেজের গজগুলো দিয়ে আবার ঘাগুলো ধুইত। তখন মনে হতো যে অ্যাসিডের যন্ত্রণা আর এর যন্ত্রণা কোন অংশে কম না, তারপরেও কষ্ট করে সহ্য করতে হয়েছে।
প্রিয় শ্রোতা, ক্যান ইউ ফিল দ্য শাউট? ও তো কান্নাকাটি করছে। একটা মানুষের কেটে যাওয়া জায়গায় যদি লবণের ক্ষত দেয়া হয়, ওই মানুষটা কিভাবে চিৎকার করে আপনি চিন্তা করতে পারেন? ওর অ্যাসিডে ঝলসে যাওয়া মাংসে সাবান পানি দিয়ে ঘষা হচ্ছে তার বেঁচে থাকার জন্য। আপনি চিন্তা করতে পারেন যে কতটা কষ্টের, কতটা নির্মম হতে পারে সেই মুহূর্তটা। সারা জীবন কেটেও এই ফিলিংসটা বোঝানো সম্ভব না। তারপর
এভাবে করে করে বেশ কিছুদিন চলে গেল। হাসপাতালে রেখে চিকিৎসা করার মতো খরচ আমার বাবা বহন করতে পারে নাই। দু তিন মাস হসপিটালে থাকার পরে বাসায় নিয়ে আসলো আমার ঘা সহ। সেখানে মা কষ্ট করে করে আমার সে ঘাগুলো পরিষ্কার করত, গরম পানি দিয়ে দিয়ে ধুইত। মাসে একবার, সপ্তাহে একবার আবার ডাক্তার কাছে গিয়ে গিয়ে দেখাইতে হতো হাসপাতালে। যখন যেতাম ঘা দেখে রাস্তাঘাটে মানুষ গাড়ি টুকতে গেল, ড্রাইভাররা বলতো, হেল্পাররা বলতো, না 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 না, উঠানো যাবে না, উঠানো যাবে না। কিন্তু কি করব, ওইরকম ট্যাক্সি ভাড়া করে মাইক্রো ভাড়া করে যাওয়ার মতো সমর্থ আমাদের ছিল না। অনেক কষ্ট করে করে যেতে হতো, লাইনের পর লাইন দিয়ে দিয়ে ডাক্তার দেখাইতে হতো। সে ঘা অনেক নড়াচড়া করতে হতো, দেখতাম যে বিভিন্ন ঘায়ের অংশ ফেটে ফেটে ওই দিক দিয়ে রক্ত পড়ত। অনেক কষ্ট হতো, কিন্তু কিছুই বলতে পারতাম না, কারণ আমাকে বেঁচে থাকতে হবে, আমার এই ঘাগুলো সারতে হবে। প্রায় 8-9 মাস এই জীবন যুদ্ধের সাথে যুদ্ধ করে করে অনেক আস্তে আস্তে সেরে উঠলাম।
আপনি একটু বলবেন যে ওই জানোয়ারটার কি হলো? আমি ওকে মানুষের নাম ধরেই সম্বোধন করতে চাই না, আমি একদম সজ্ঞানে মস্তিষ্কে ওকে আমি জানোয়ার বলেই সম্বোধন করতে চাই। ওর কি হলো আমি একটু জানতে চাই, কি করলো স্টেপ বাই স্টেপ?
আমার এই অবস্থা হয় 3 দিনের দিন ওর ধরা পড়ে।
কিভাবে ধরা পড়ে?
সরকারবাদী কেস হয়। কেস হওয়ার পর আমার বাবাকে এসে জিজ্ঞেস করে যে আপনি কাকে কাকে এই মামলাতে দিতে যাচ্ছেন। তখন ওর বাবা মা তারপর ওর ভাই সবার নামই দেওয়া হলো। তখন পুলিশটা ওর বাবা মা আর বোন ভাই সবাইকে ধরে নিছিল থানায়। থানায় নেওয়ার পর যখন বলছিল যে তোমাদের নামে মামলা করা হবে, ওর বাবা জানতো ও কোথায় পালিয়েছিল, তখন ওর বাবা এনে ওকে পুলিশের হাতে ধরাই দেয়। মামলা চলে, কোর্টে যাই। কোর্টে যাওয়ার পরে উকিলদের অনেক জেরার সম্মুখীন হতে হয়েছিল। তোমার সাথে ছেলেটার রিলেশন ছিল, তুমি এখন বিয়ে করতে চাও না, ছেলের এত টাকা খাইছো, বিয়ে করতে চাও না বলে তো তোমার অ্যাসিড মারছে, ছেলের সাথে থাকছো তখন মনে পড়ে নাই, অনেক নোংরা নোংরা কথা। তখন ভাবছিলাম যে অ্যাসিড মারছিল তাতে ভালো হয়েছিল, কেন আমি এবার মামলা করতে গেলাম, এত নোংরা নোংরা কথার সামনে পড়তে হয়েছে। বলতো তোমার বাবার কাছে কাজ করতো, এত টাকা জমছিল, সে টাকা দেওয়ার মুখে নিজেরা নিজেরা অ্যাসিড মুখে মেরে তুমি ওরে ফাঁসাচ্ছ।
আমি একটু উকিলদেরকে সম্বোধন করতে চাই। আচ্ছা, আপনারা তো টাকার জন্যই কাজ করবেন, সেটাই স্বাভাবিক। আমি আপনাদেরকে সবিনয়ে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে মানে পেশাদারিত্ব দেখাতে গিয়ে টাকার জন্যে মানে নিজের বিবেকটাকেও কি পদতুলিত করতে হবে? কিশোরী একটা মেয়ে, তাকে অ্যাসিড মারা হয়েছে। প্রথম কথা হচ্ছে যে অ্যাসিড মারার সে যদি কোনো অপরাধ করেও থাকে আপনার প্রফেশনাল জায়গা থেকে, তাহলে পৃথিবীর কোনো জায়গা থেকে কোনো অবস্থাতেই তাকে অ্যাসিড মারার কোনো লজিক নাই। সেই জায়গাটিতে যারা তার পক্ষ হয়ে লড়লেন কিংবা লড়বেন, তারা কিভাবে একটা এন্টি লজিক দাঁড় করান এই অ্যাসিডের বিপক্ষে? মানে প্রফেশনের কারণে এটা করতে হবে, মানে ল কি বলে আমি ঠিক জানি না, মানে সাধারণ মানুষ হিসেবে এটা তো শুনেই গা ঘিনঘিন করে উঠছে। আপনি আর কি ফেস করলেন, মানে সোসাইটির কাছ থেকে আপনি কি ফেস করলেন? আমি একের পর এক আমি জানতে চাই, কারণ আপনি ক্লাস সিক্সে অ্যাসিড ভিক্টিমাইজ হয়েছেন, তারপরে আপনি আজকে 26 বছর বয়সের আর্নিকা। আমি তো মনে করি যে অ্যাসিড ভিক্টিম তো হলেন, তারপরে যে লম্বা লাইফ সেটা তো আরো ভয়াবহ হওয়ার কথা। আমি একটু স্টেপ বাই স্টেপ যেতে চাই। তারপর
উকিলদের অনেক জেরার হওয়ার পরে একের পর এক সাক্ষী চললো। সাক্ষী চলার পর প্রত্যেকটা তারিখে 2000, 4000, 5000 এরকম টাকা দিতে হতো, যেটা আমার বাবার পক্ষে সম্ভব ছিল।
এটা আপনাকে দিতে হতো?
হ্যাঁ,
মানে আপনার পক্ষে উকিলের জন্য এটা দিতে হতো?
হ্যাঁ, আমার পক্ষে উকিলের জন্য। নামই ছিল যে সরকারবাদী কেস, কিন্তু আমাকে প্রত্যেক সপ্তাহে টাকা দিতে হতো উকিলকে,
সরকারি উকিলকে।
হ্যাঁ,
আইন যার প্রতিষ্ঠা করার কথা সেই যদি বেআইনে চলে যায় তাকে দেখবে কে? আমরা সত্যি সত্যি অনেক বেশি অসহায়। তারপর
এই খরচটা আমার বাবার বহন করার কোন উপায় ছিল না। পরে এক পর্যায়ে বললাম যে বাবা, আমার জীবনে যা হয়েছে হয়েছে, আর মামলার পিছনে দৌড়াতে হবো না, মামলা যেখানে ইচ্ছে সেখানে যাক। পরে আমরা চার পাঁচটা তারিখ আর যাইনি। পরে আমার এলাকারই একজন লোক ছিল, যার কাছ থেকে শুনলাম যে সে নিজে লিখে দিছিল। সে আমাকে একদিন বলতেছিল যে মা আমার আসলে মাফ করে দে, আমি আসলে বুঝি নাই, আমার অনেকে ধরছিল, মানে এলাকার প্রভাবশালী লোকেরা ধরছিল লিখে দেওয়ার জন্য। তো আমরা একটা কি লিখে কোর্টে জমা দিছিলাম, যার কারণে ওর শাস্তি অনেকটা কম হয়েছে, ও তো বের হয়ে আসছে। আমি অবাক হয়ে গেলাম, 10 বছর সাজা হয়েছিল, শুনলাম যে বের হয়ে আসছিল। পরে আমি ওনার কাছে বললাম যে আচ্ছা কাকা, আপনারা যে এই কাজটা করছেন, ও তো 10 বছর খাটছে, ঠিক আছে, আমাকে 10টা বছর খাটানোর পরে ভালো করে দেন না, আমাকে 20টা বছর খাটানোর পর ভালো করে দেন, দেখেন আপনারা পারেন কিনা, আমার কষ্টটা তো সারাটা জীবন বয়ে বেড়াতে হবে। তখন উনি আমার কাছে অনেকবার ক্ষমা চাইল যে আমার কিছু করার ছিল না, সব গণ্যমান্য ব্যক্তিরা ধরছিল, যার কারণে আমি লিখে দিছি, আমি কোর্টে জমা।
কি ছিল ওটাতে?
ওটাতে ছিল আমি সুখে আছি, ভালো আছি।
কি জমা দিয়েছিল?
ওর পক্ষের আইনজীবী।
পক্ষের আইনজীবী ওর পক্ষে লিখে সব জমা দিয়েছিল, আপনি সুখে আছেন ভালো আছেন, সেখানে সে এভাবে কেন লিখে জমা দিবে? বা জমা দিলেই তো এটা বিশ্বাস করার কি আছে, কোর্ট এটাকে কেন আমলে নেবে?
হ্যাঁ, কেন কি লিখে জমা দিয়েছিল সেটা আমি একটু পরে বলছি।
জি প্লিজ।
আর আপনি বললেন যে সামাজিক ভাবে কি আমি সহ্য করেছি। যখন সুস্থ হয়ে ঘাটা শুকানোর পর আমি স্কুলে গেলাম, কোন মেয়েরা আমার পাশে বসতো না, ভয় পেত সবাই আমার চেহারা দেখে, বলতো শরীরে পুরা গন্ধ আসে। একটা বেঞ্চ আমি একা বসতাম, কারোর কাছে কোনো কিছু পড়া টড়া জিজ্ঞেস করতে গেলে বলতো যে ঠিক আছে আমি তোমাকে নোট করে পড়ে দিব না। এইসব কারণে কষ্ট মষ্ট করে 9 পর্যন্ত উঠি, তারপর আর পড়াশোনা হয়নি। রাস্তাঘাটে যখন বেরোতাম, এলাকাতে যদি কখনো বাসা থেকে বের হতাম, বাচ্চারা চিৎকার করে দৌড়ায় পালাতো, তাদের মা বাবারা এসে বলতো যে দেখো হরনিকা তোমার খারাপ লাগবে জানি, তারপর আমাদের বাচ্চারা বাইরে থাকে, তোমাকে হঠাৎ করে দেখে ভয় পায়, তুমি একটু বাসার থেকে কমই বের হো। এইসব কথা শুনে শুনে জীবনের প্রতি মায়াই চলে গেছিল। হাতে হাত মোজা, পায়ে মোজা, কালো বোরখা, বড় বড় গ্লাসের কালো চশমা, যেন একটা সাদা কাফনে না দেখে কালো কাফনে ঢাকা একটা লাশ, সব জায়গায় এভাবেই চলতে হতো। নিজের মুখের সামনে এসে অনেকে বলে যেত যে কি চেহারা ছিল, কি হইল, এই অবস্থায় বেঁচে থাকার চেয়ে মরাও ভালো, কখনো না পারবে সংসার করতে, না পারবে কোনোদিন বিয়ে করতে, কি অবস্থা, এর চেয়ে তো মরে যাওয়া ভালো ছিল। তখন মানুষের কথা ভেবে ভাবতাম যে আসলে মনে হয় মরে গেলে ভালো হতো, কেন বেঁচে ছিলাম। তারপরেই তো এভাবেই কাটালাম অনেকগুলা বছর। 2002 সালে অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশন নামে একটা অর্গানাইজেশন যখন আমার কথা শুনতে পারল, আমি চোখ বন্ধ করতে পারতাম না, আমার চোখের দুই পাশের মাংস টানা খেয়ে গিয়েছিল, তারা এনে ওইখানে আমাকে চিকিৎসা করলো, আমি নিঃশ্বাস নিতে পারতাম না, আমার ঠোঁট আটকে গেল নাকের সাথে, তারা ওইখানে এটাও আমার চিকিৎসা করলো, এটাও স্কিন গ্রাফটিং এর সাহায্যে তারা আমার কেটা ই করে দিল। তারপর একটু স্বাভাবিক বলবো না, সেই যে একটু জীবন ছিল কষ্টের, অস্বাভাবিক একটা জীবন, তা থেকে মনে হচ্ছিল একটু একটু নিস্তার পাচ্ছিলাম। তারপর নাস্টিন পারবেন হক, উনি আমাকে অনেক সহযোগিতা করেছে আমার জীবন কাটানোর জন্য।
কে উনি?
উনি অ্যাকশনেট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ছিলেন, যিনি মারা গেছেন রোড অ্যাক্সিডেন্টে, উনি অ্যাসিড ব্যান্ডে নিয়ে কাজ করতেন। তো উনি যখন আমাকে দেখে, আমার কথা শুনে, তখন সে আমাকে বলে যে তুমি এই ধরনের অ্যাসিড ব্যান্ড আরো অনেক মেয়েরা আছে, তাদের সাথে তুমি কাজ করবা? তখন আমি রাজি হই যে হ্যাঁ আমি করব। যখন কোথাও যেতে হতো ওইভাবে বোরখা পরে যেতাম, মানে জীবনটাই ছিল তখন একটা অসহ্য যন্ত্রণার, ইচ্ছে করলো পৃথিবী দেখতে পারতাম না। তারপর এই কাজ করতে করতে হঠাৎ করে একদিন আমার ফোনে একটা রং নাম্বার থেকে ফোন আসে, ফোন আসার পর আমি ফোনটা রিসিভ করার সঙ্গে সঙ্গে আমাকে বলে যে কে, আসমা আপা? তখন আমি ওনাকে বলি যে না, আপনি আসমা আপার নাম্বারে ফোন দেননি, আমি আসমা আপার না আপনি রং নাম্বারে ফোন করেছেন। সেই ছেলেটা মাঝে মাঝে বারবার ফোন করা শুরু করলো যে আপনি তো আসমা আপা, আপনি মিথ্যা বলছেন কেন। আমি তাকে বারবারই বোঝাচ্ছিলাম যে আমি আসমা আপা না, অনেক রাতে ফোন করেছিল ওই দিন। তা আমি ওনাকে রেগে গিয়ে বললাম যে নিজেও ঘুমান, মানুষকেও ঘুমাইতে দেন। এই ছিল আমার ওই আমার জীবনের দ্বিতীয় ধাপের প্রথম দিন। তো ছেলেটা আমাকে বারবার বারবার ফোন দিত, বেশ কয়েকদিন ফোন দিল। সে প্রতিদিন দুপুর 11টায় ফোন দিবে, এক মিনিট কথা বলবে তার বেশি না, শুধু জিজ্ঞেস করতো কেমন আছেন, ভালো আছেন কিনা। এইভাবে যায় তিনটা মাস।
কত সালে এটা মনে আছে?
2005।
আমি এই ঘটনা থেকে আবারও ফিরবো, তবে তার আগে একটু জানতে চাই আপনার কাছে, ওহাব যার 10 বছর সাজা হলো, ও এখন কি করছে?
ও এখন বিয়ে করেছে, সংসার করছে, চাকরি করছে।
বহাল তবিয়তে আপনারই এলাকায়?
হ্যাঁ।
আপনার সামনে দিয়ে ঘুরে বেড়ায়?
হ্যাঁ। কিছু করার নেই, কারণ সমাজ আমাকে যেভাবে রাখছে আমাকে সেভাবেই থাকতে হবে।
অ্যাসিড কি আসলে আমরা আর্নিকার মুখে ফেলেছি, নাকি অ্যাসিডটা অভাব সমাজের মুখে ফেলেছে? আমি আসলে ঠিক বুঝে উঠতে পারছি না। আমার এই প্রশ্নটা করতে ইচ্ছে করছে সবাইকে, যে অ্যাসিডটা আসলে কার মুখে মারলো? অ্যাসিডটা কি ও আর্নিকার মুখে মারলো, নাকি সোসাইটির মুখে মারলো? যে সোসাইটি একজন ওয়াহাবকে একটা মানুষের জনজন্ত মানুষের জীবনটাকে স্ম্যাশ করে দেওয়ার জন্য মাত্র 10 বছরের সাজা দেয়, এবং সেই শাস্তি পাওয়া লোকটি যাকে সারাটা জীবনের জন্য স্ম্যাশ করে দিল, তার সামনে দিয়ে বহাল তবিয়তে বেঁচে আছে এবং সে বহাল তবিয়তে ঘুরে ফিরে বেড়ায়, এমন একটি সোসাইটিতে বসবাস করি আমরা, তাহলে আসলে অ্যাসিডটা ও কাকে মেরেছে? ও কি আর্নিকাকে মেরেছে, নাকি আমাদের সোসাইটিকে মেরেছে? আমি ঠিক জানি না, এই প্রশ্নের উত্তর মিলবে না, আমি ঠিক জানি, আমার মাথা বিগড়ে যাচ্ছে, এবং আমি জানি যে লাখো শ্রোতার মাথা এখানে বিগড়ে যাচ্ছে। বেটার উই হ্যাভ টু ফিনিশ দিস স্টোরি। আপনি যেটা বলছিলেন যে আপনার জীবনের দ্বিতীয় অধ্যায়টা শুরু হলো, এবং ছেলেটি কন্টিনিউয়াসলি আপনাকে আসমা নামে চিনে ফোন দিত, তারপর
এভাবে 2-3 মাস যাওয়ার পরে আমি ওনাকে একদিন খুব ভালোভাবে বুঝাই বললাম যে দেখেন, আপনি যে বারবার আমাকে ফোন করছেন, আমি জানি না আপনি কে, কিন্তু আমি আপনাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে আসলে আমি আসমা না। আমি ওই দিনই ফার্স্ট আমার নাম বলি যে আমার নাম অর্ণিকা, আমি ঢাকাতে থাকি, আপনি যাকে খুঁজছেন আমি সে না। তখন সে অনেক জোরে জোরে হেসে বলছিল যে আমি জানি। আমি বললাম আপনি জানেন তাহলে কেন আমাকে এরকম ভাবে ডিস্টার্ব করছেন? বলে আপনার কণ্ঠটা অনেক সুন্দর, আপনার সাথে আমার কথা বলতে মন চাচ্ছে এই জন্য। তাই বলছে তো এটা আপনি আমাকে ভালো করে বললেই পারতেন, কেন অনর্থক এত ডিস্টার্ব করছেন? তো সেদিন আমাকে বললো যে আচ্ছা আমি যদি ভালো করে কথা বলি তাহলে কি আমার সাথে কথা বলবেন? তখন আমি বললাম যে দেখেন আসলে কথা বলবো কি বলবো না আমি জানি না, তবে আমি চাই না কারোর সাথে কথা বলতে। পরে বলে কেন? হঠাৎ করে ওইদিন আমি বলছিলাম যে দেখেন আমি আসলে কোনো ছেলেদেরকে বিশ্বাস করতে পারি না, আমি চাই না আপনার সাথে কথা বলতে। পরে উনি বললো যে কেন, উনি আমাকে টিচ করে বললো যে কেন, কোনো ছেলেদের কাছ থেকে ছেঁকা ঠেকা খাইছেন নাকি আপু? পরে বলছে যে ছেঁকা খাওয়ার বয়স বা সময় কোনোটাই আমার ছিল না, এখনো নাই। তারপরে এভাবে অনেকদিন কথা হয়, কথা হতে হতে একজন আমাকে বলল যে দেখো তোমার কথা শুনে, ওই দিন সে আমাকে হঠাৎ করে তুমি করে বলে ফেললো যে তোমার কথা শুনে আমার মনে হচ্ছে যে তোমার জীবন অনেক দুঃখ, তুমি যদি আমাকে বন্ধু পাবো তাহলে শেয়ার করতে পারো, আমি তোমার কষ্টটা শুনতে চাই। তো আমি তাকে সবকিছু ভেঙে বললাম যে আমি এরকম অ্যাসিড দগ্ধ মেয়ে, আমি আসলে কোন ছেলেদের সাথে কথা বলতে চাই না, আর আমি সাহসও পাই না, কারণ ছেলেরা অনেক খারাপ হয়। তো ওই দিন আমাকে বললো যে সব ছেলেরাই খারাপ হয় না, তুমি আমাকে বন্ধু ভেবে দেখতে পারো, বিশ্বাস করতে পারো। এভাবে কথা বলতে বলতে এক পর্যায়ে অনেক ভালো একটা সম্পর্ক হয়ে যায়। তখন ও আমাকে বলে যে আমি যদি তোমার পাশে দাঁড়াই তুমি কি আমাকে ফিরাই দিবা? আমি বলছি যে কি রকম ভাবে? বলে ধরো আমি যদি তোমার দায়িত্ব নিই। তখন আমি বলছি যে দেখেন আপনি আমাকে দেখেন নাই আজ অব্দি, আর আবেগের বসে মানুষ অনেক কিছুই বলে, আবেগ ফুরিয়ে গেলে সবকিছু পান্তা ভাতের মতো হয়ে যায়। তখন বলে যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে দেখতে চাই না, আমি তোমার দায়িত্ব নিতে চাই, তুমি দেখো ছেলেরা কেমন হতে পারে, সব ছেলে যাক না। পরে আমি ওনাকে বললাম আচ্ছা ঠিক আছে দেখা যাক, আমি আপনাকে আমার ছবি পাঠাই, আমার ছবি দেখেন, দেখে তারপর ডিসিশন নেন যে আপনি আসলে কি করবেন। আমাকে বললো যে তোমার ছবি আমার লাগবে না। তোমার কি হয়েছে, তোমার অ্যাসিড মারছে তাতে কি হয়েছে, তোমার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে, তোমার হাত পঙ্গু হয়ে গেছে, তোমার পা পঙ্গু হয়ে গেছে, তোমার সাথে আমি কখনো স্বামী স্ত্রীর যে রিলেশন হয় সেটা পারবো না, আমার দরকার নেই, তুমি শুধু আমার সামনে এরকম মিষ্টি মিষ্টি করে কথা বলবা, তাতে আমার চলবে। আমাদের না, তারপর আপনি আমার ছবি দেখেন, আপনি ডিসিশন নেন, কারণ আবেগ দিয়ে কোনো কিছু চালানোর চেষ্টা করবেন না। পরে আমাকে বলে যে না, আমি তোমার ছবি দেখবো না, ছবি দেখার পরে যদি তোমাকে আমার বিয়ে করার ইচ্ছে না থাকে, ও আমাকে বললো যে তুমি আমার ছবি দেখো, যদি ভালো লাগে তাহলে লিখবে। পরে বললাম যে দেখেন, যেখানে আপনি আমার ছবি দেখবেন না সেখানে আপনার ছবি দেখে আপনাকে অপমান করার মতো দুঃসাহস আমার নেই, আমার দরকার নেই, আপনি যদি পারেন তো আপনার গার্জিয়ান নিয়ে আসেন, এসে সরাসরি আমাকে দেখে যান। তো বলল ঠিক আছে আমি তোমাকে দেখতে আসবো। প্রতিদিন ফোন করতো, আমি খেয়েছি কিনা, আমি কখন গোসল করছি, ঠান্ডা পানি দিয়ে করছি কিনা, অনেক অনেক কেয়ার নিত। একদিন ওর একটা বোনি, বোনের হাজবেন্ড, ওর এক বন্ধু আর ওর এক মামা হঠাৎ করে কাউকে না জেনে আমাদের বাসায় আসলো দেখার জন্য।
নামটা জানতে পারি ওর?
ওর নাম ছিল জুয়েল।
জুয়েল, ওকে।
দেখার পরে আমাকে বললো যে তুমি যেভাবে বলছো তোমার চেহারার বর্ণনা, সে আন্তাজে তো কিছু না, তুমি তো দেখতে অনেক ভালো, তাহলে তুমি আমাকে এত ভয় দেখাইছো কেন? আমি বলছি দেখেন, যা না তার চেয়ে বেশি বলতে হয়, কারণ আমি আপনাকে একটাই বলছি যে আবেগের কোন স্থান আমার কাছে নাই। তো দুলা ভাইও দেখে কি কি যেন ওরা বাইরে আলাপ করলো জানি না। তারপর আমাদের বাসায় অনেক রান্না বাড়া হলো, খাওয়া দাওয়া হলো, বিকেল বেলা চলে গেল। চলে যাওয়ার পরে দুদিন তিন দিন আর কোনো খবর নেই। হঠাৎ করে আবার ফোন দিয়ে বললো যে তোমার বাসার থেকে লোক পাঠাও, আমার বাড়ি ঘরে এসে দেখে যেতে বলো। তখন আমি, আমার আব্বু তো কোনোভাবে এখানে বিয়ে দিবে না, কারণ জুয়েলের বাড়ি মমিনসিং ভালুকাতে, তো মমিনসিং শুনে আমার আব্বু আমাকে বিয়ে দিবে না। এখন বলতেছেন না, দেখতে যাওয়া তো প্রশ্নই ওঠে না। তারপরও আমার দিকে তাকিয়ে আমি আমার বাবাকে অনেকভাবে রিকোয়েস্ট করলাম, আমার সুখের জন্য সে আমার মামা নানা আমার মা সবাইকে নিয়ে বাড়ি ঘরে দেখতে গেল। দেখতে যাওয়ার পরে আব্বা বলতেছে যে তুমি ওর বাসায় গিয়ে থাকবা, ওর বাসায় কারেন্ট নাই, তারপরে একটা রুমের ভিতর ওরা সবাই থাকে, তুমি মা চিন্তা করো কি করবা। পরে আমি বলছি বাবা ও তো অনেক ভালো, ও যখন আমাকে এত কেয়ার করেই করে, দেখি না বাবা কি হয়। পরে বলতেছে যে না আমি কোন ডিসিশন দিব না। পরে আমি ওকে ফোনে বলি যে না আব্বা বিয়ে তো রাজি না, আব্বা বিয়ে দেবে না। তো ফোনে হুমকি দিত যদি বিয়ে না দেয় তাহলে আমি বাড়ির সামনে কদবেল গাছ দেখে আসছি, ওই কদবেল গাছে ফাঁসি দিব, তা না হইলে দরজার সামনে চিঠি লিখে তোর বাবারে ফাঁসায় দরজার সামনে বিষ খেয়ে মরে থাকবো, তখন বুঝবে তোর বাবা। আর যদি তোরে না দেয় তাহলে একজনে অ্যাসিড মারছে, আমি অ্যাসিড মারবো না, আমি কুবাইয়া মাইরা থিয়া তারপর তোর বাবার সামনে আমি নিজে মরবো, এরকম অনেক হুমকি টুমকি দিত। পরে বাবা ভাবছিল যে মমিন সিং এর ছেলে কি না কি করে, তারপরে বাবা রাজি ছিল না। একদিন ও আর ওর বোন হঠাৎ করে আমাদের বাসায় চলে আসে, আসার পরে বলতেছে যে আমার ভাইকে নিয়ে আসছি, আপনারা মারেন কাটেন যা ইচ্ছে তাই করেন, আমাদের কিছু করার নেই, আমার ভাই যদি আপনার মেয়েদের না পায় ও বাঁচবে না। বাবা তারপরেও রাজি হয় নাই, একদিন দুই দিন তিন দিন মানে আমরা তারাই দিতে চাচ্ছি সে জোর করেই থাকবে। এই পর্যায়ে আশেপাশে সবার কাছে বলতো যে অর্ণিকা আছে না, অর্ণিকাকে আমার ভাই রেদে বিয়ে করাইছি, কিন্তু তখন কিন্তু বিয়ে হয়নি। এলাকা সবাই আমার মা রে এসে বললো যে কি রে অর্ণিকার মা, তোর মেয়েটার অ্যাসিড মারছে, এই অবস্থার পরে একটা বিয়ে করাইলি, তোর উচিত ছিল আমাদের অ্যাকচুয়ালি পান খাওয়ানোর, গ্রামের দেশ তো পানটারই প্রচলন বেশি। তো মা আব্বা তো সবাই অবাক হয়ে গেছে, বলছে যে বিয়ে করাইলাম কখন, তখন মানে এক পর্যায়ে চাপে ফেলে বিয়েটা হয়েছে, এলাকা সবার কাছে জানাজানি হয়ে যেতেছে বিয়ে হয়েছে, জামাই এসে বাড়িতে। তো এইভাবেই করার পরে তখন ওর বোন টোলা ভাই ওর মামা ওর বড় চাচা সবাই আসে, আসার পরে ঘরোয়া ভাবে বিয়ে হয়, ওই রকম কোন অনুষ্ঠান করে না, বিয়ে হয়। খুব কেয়ার করত বিয়ের পরে দু তিন মাস, আমি যদি কোনো জায়গায় ব্যথা,
This track was downloaded from fusionbd.com.
উফ করতাম, মনে হয় তার চেয়ে বেশি চিৎকারও দিত। অনেক দোয়া করতাম ওর জন্য, জানলা এমন কোন ভালো কাজ নিশ্চয় করছি যার কারণে এরকম একটা স্বামী পাইছি। অনেক কেয়ার করত। আমি আবার ছোট থেকেই চকলেট খাওয়ার অভ্যাস, প্রতি রাতে চকলেট এগুলো সামলাই সামলাই নিয়ে আসতো। নিয়ে এসে আমি ঘুমাই থাকতাম, ঘুমের মধ্যে ডেকে ডেকে তুলে আমাকে চকলেট খাওয়াইতো। তো এখন এইভাবে তিন চার মাস গেল, যাওয়ার পরে বাবা বলতেছে কি যে ও তো এখন এখানে থাকে, তো ওর একটা কাজ টাজ করা উচিত, সারাক্ষণ ঘরের ভিতরে বসে থাকে একটা কাজ করা উচিত। ও আবার মোবাইল সার্ভিসিং এর কাজ জানতো, তো বাবা কম্পিউটার এটা সেটা সম্পূর্ণ সবকিছু কিনে টিনে দিয়ে একটা দোকান দিয়ে দিল। দোকান দিয়ে দেওয়ার পর বলতো দোকানে এই জিনিস লাগবে, এই জিনিস লাগবে, এই জিনিস লাগবে বলে বলে 4,000, 5,000, 10,000 মানে দুই তিন মাস পর পরই এরকম শুরু করলো। তারপরে বায়না ধরলো বিদেশ যাবে, বিদেশ গেল।
কোন দেশে গেল?
মালয়েশিয়া। বিদেশ যাওয়ার তিন মাস পর আমার সাথে এমন ব্যবহার করা শুরু করলো যে আমি ওকে বলতাম যে তুমি খাইছো, আমি খাইছি কি না খাইছি সেটা আমার ব্যাপার, এসএমএস করছিস কেন ফোন দেওয়ার জন্য, কিছুই বুঝতাম না। আমি বলতাম যে তোমার কি মন খারাপ, অফিসে কোনো ঝামেলা হয়েছে? ওলা আচ্ছা ফোন রাখলাম বাই, ফোন রেখে দিত। তারপরে আমার আম্মু ফোন দিলে বলতো কি যে বিদেশ আসছি টাকা কামানোর জন্য, টাকা কাউরে দেওয়ার জন্য না। একটা জিনিস মনে রাখবেন যে আমারও ভবিষ্যৎ আছে। তো মা বলতো তুমি এইসব কথা বলতেছো কেন জুয়েল, তোমাদের তো আমরা বলি নাই যে আমাদেরকে টাকা দাও, আমার মেয়েরও টাকা দাও এটাও বলি নাই, তুমি ভালো আছো কিনা এটা জানার জন্য ফোন দিছি। ওর মেন কথাটা ছিল ও যখন বিদেশ যায় তখন ওর ভাই ওকে বিদেশ পাঠায়। ওর কথা ছিল যে 2,50,000 টাকা লাগছে, আমার যৌতুকের পদার দিচ্ছেন ঠিক আছে, আমার বিদেশ যাওয়ার জন্য আপনারা টাকা দিলেন না কেন? কিন্তু ওই অ্যাবিলিটি তো আমার বাবার ছিল না,
যৌতুক নেই 50,000 টাকা।
হ্যাঁ 50,000 টাকা যৌতুক নেই। এই কারণে ও আমার সাথে এত খারাপ ব্যবহার করা শুরু করলো যে আমি সহ্য করতে পারতেছিলাম না। পরে আমি ফোনই দাও বাদ দিয়ে দিলাম। তখন একদিন ও আমাকে ফোন দিয়ে বললো কি যে নতুন একটা পাইছিস, ফোন দিচ্ছিস না যে। মানে আমার কাছে তখন একদম আমি শক ছিলাম যে কি কারণে এই কথাগুলো বলছে। তখন আমি বুঝি নাই যে ওর উদ্দেশ্য ছিল আমি ওর বিদেশ যাওয়ার সময় কেন টাকা দিলাম না। কিন্তু তারপরে ওর বিদেশে যাওয়ার যত মার্কেটিং লাগে, একটা স্যান্ডেল থেকে শুরু করে এক ডজন ব্লেড পর্যন্ত আমার বাসার থেকে কেনা দেওয়া হয়েছে ওরে, এরকম কথা বলতো। তখন আমি ওকে জিদ করে বলছিলাম যে হ্যাঁ পাইছি এই জন্য তো ফোন দেয়নি। এই কথা বলার পর যে কি কথাগুলো বলে আমারে, সেগুলো ভাষায় বলার মতো না। তার 13-14 দিন পরে আমি ওরে বললাম কি যে শোনো আমি তো এসএফ এ যাচ্ছি, আমার আরেকটা অপারেশন হবে। বলে তা আমাকে বলিস কেন, তোর বাপ মা আছে না? এসএফ এ গেলাম, অপারেশন করলাম, অপারেশনের পরে জ্ঞান ফেরার পর তার পরদিন যখন একটু কথা বলতে পারি তখন আমি ওকে আমার এসএমএস পাঠাইছি যে আমার অপারেশন শেষ, আমি এখন একটু ভালো আছি, এর জন্য তোমার সাথে কথা বলতে চাচ্ছিলাম। ভালোই তো হয়েছে, অপারেশন করছি সুন্দর হয়েছে, এখন একটা না আরো 10টা ধর। তখন আমি ওকে বললাম আচ্ছা তুমি কেন আমার সাথে এরকম ব্যবহার করতেছো, তুমি সত্যি করে বলো তো আমার কোন দোষ তুমি পাইছো? বলে না তোরে তো বিয়ে করছিলাম তোর চেহারা দেখার জন্য, তোর মিষ্টি মিষ্টি কথা বলার শোনার জন্য। সেই কথাগুলো শোনার পরে অপারেশন করার দ্বিতীয় দিন গায়ে ক্ষত, ঘায়ের যন্ত্রণা, সেই যন্ত্রণাও ভুলে গেছিলাম হৃদয়ের যন্ত্রণার কাছে। তারপরও কখনো কিছু বলিনি। 18 মাস থেকে ও চলে আসলো, এরকম ব্যবহার করতো। ব্যবহার করার পরে ওরই চাচাতো ভাই ছিল যাকে আমি দাদু বলে ডাকতাম, খুব আদর করতো আমাকে। আমাকে বলতো জানি আমাদের বাড়ির মধ্যে বউ একটাই আসছে, সে হচ্ছিস তুই, সবাইকে আপন করে নিতে পারবি। তো সে দাদুকে আমি ফোন করলাম, দাদু জুয়েল কেন আমার সাথে এরকম করতেছে, আমার কি কোনো দোষ আছে? পরে সে দাদু আমাকে বলল কি যে তুমি কিছু জানো না? আমি বললাম না আমি তো কিছুই জানি না, কি হয়েছে? তখন আমাকে দাদু বলল যে জুয়েল ওইখান থেকে আমাদের এলাকার সালমা নামের এক মেয়ের সাথে সম্পর্ক, ওই মেয়েকে লেখাপড়ার খরচ দিচ্ছে, ওই মেয়ের যাবতীয় যা লাগছে সব ও বহন করছে। আমি শুনে বিশ্বাস করিনি যে ও এরকম করতেই পারে না, পুরা 2টা বছর ধরে আমাকে দেখতেছে, এক বছর তোর সাথে সম্পর্কই ছিল, ওমাকে সবভাবে যাচাই করেও আমাকে বিয়ে করছে, আর এ পর্যন্ত আমার সাথে এরকম করতে পারে না। পরে বলে যে ধারা আমি তোমাকে ওই মেয়েটার নাম্বার সংগ্রহ করে দিচ্ছি, ওই মেয়েটার নাম্বার আমাকে সংগ্রহ করে দেয়, আমি মেয়েটার সাথে কথা বলি। বলার পর বলছি যে আচ্ছা সালমা তুমি কি জুয়েলকে চিনো? বলে হ্যাঁ চিনি, কি ব্যাপার আপনি কে? পরে আমি বললাম যে তুমি কি জানো জুয়েল বিবাহিতা? পরে বলে হ্যাঁ আমি জানি, তোমাকে বলছে ওর বউ অনেক খারাপ, ওর সাথে ভালোভাবে আচরণ করে না, সবসময় অহংকার দেখায়, ও আমার কাছে আমার ভালোবাসা ভিক্ষা চাইছে। পরে আমার জিজ্ঞেস করছে আপা আপনি কে? আমি বলি আমি কি সেটা পরে বলছি, তুমি কি আসলে সত্যি শিওর যে জুয়েল তোমাকে আসলে ভালোবাসে? তখন ও আমাকে বলল যে হ্যাঁ, ও আমাকে বলছে ও এসে আমাকে বিয়ে করবে, আপনার কোনো সমস্যা আছে? পরে আমি বললাম যে না আমার কোনো সমস্যা নেই, তবে ও যদি তোমাকে বিয়ে করে সুখী থাকে আমার কাছে এর চেয়ে বড় সুখ আর নেই। পরে বলল যে আপনি কে আপু? পরে আমি ওকে বলছিলাম যে আমি ওর সেই হতভাগ্য বউ যে নাকি অনেক খারাপ, ওর সাথে এত খারাপ আচরণ করি। পরে বলল মানে কি? মানে হ্যাঁ বোন, আমি ওর ওয়াইফ, আমি ওকে ভালোবেসে বিয়ে করছি, আমি জানি না হয়তো আমার ভালোবাসা কোনো অংশে কম ছিল, যার কারণে হয়তো আমি ওকে পরিপূর্ণ ভালোবাসা দিতে পারিনি, ও তোমাকে ভালোবাসতে চাচ্ছে, আমার কোনো আপত্তি নেই, ও যদি এসে তোমাকে বিয়ে করে করুক, ও যেভাবে সুখে থাকে আমি আমার জীবন দেহ হলাম ওর সুখটাই চাই, ওর জন্য কখনো এক ফোঁটা চোখের পানি না ফেলে, কারণ ওর এক ফোঁটা চোখের পানি আমার বুকে থেকে হাজার ফোঁটা রক্ত হয়ে বের হবে। তখন ওই মেয়েটা কেঁদে ফেলছিল আমার কথাগুলো শুনে, শোনার পরে বলে আপু আপনি এইরকম একটা মানুষ তারপরেও এত বড় মিথ্যা কথা বলছে, আমি ওর সাথে আর কখনো কথা বলবো না। আমি কই না তুমি এরকম কাজ করো না, ওর সাথে কথা বলো, কেন দেশের বাইরে আছে, দেশের বাইরে যারা থাকে তারা সবসময় অনেক চিন্তায় থাকে, তুমি কথা বলো। পরে বলছে যে না আমি ওর সাথে কখনোই কথা বলবো না। তারপরে ওই মেয়েটা মনে হয় ওকে ফোন দেয়, ফোন দিয়ে ওর সাথে খারাপ ব্যবহার করে যে এত ভালো একটা বউ হ্যান তেন, তারপর তুমি কেন ওর সাথে এরকম খারাপ ব্যবহার করো, আমার সাথে মিথ্যা বলছো, এই জন্য আমাকে ফোন দিছে। আবার ফোন দিয়ে বলে এক সপ্তাহ, এক সপ্তাহের ভিতরে আমি তোর ডিভোর্স লেটার পাঠাচ্ছি, তারপরে তুই থাকিস, তুই কারে নিয়ে থাকতে পারিস, এরপর আরো অনেক নোংরা নোংরা ভাষা। আমি কোনো কথাই বলতে পারিনি, শুধু নির্বাক হয়ে শুনছি আর চোখের পানি ফেলছি যে কেন এই কথাগুলো বলতেছে বা কেন অন্য মেয়েতে গেছে কিছুই বুঝতে পারছি না। 18 মাস পরে দেশের বাইরে থেকে চলে আসলো, আমাকে কিছু বলে নেই যে আমি আসতেছি, ওই মেয়েটাকে বলছে, ওই মেয়েটা গেছে এয়ারপোর্টে আনার জন্য। আসার পরের দিন ওর চাচাতো আমাকে ফোন দিয়ে বলতেছে যে আইনি তুমি কি জানো জেল দেশে ফিরছে? আমি বলি না আমি তো জানি না। বলে জেল গতকালই দেশে ফিরছে। ওই কথা বলার কিছুক্ষণের পরে ও আমাকে ফোন দিছে ওর বাংলাদেশের নাম্বার থেকে। ফোন দেওয়ার পরে বলতেছে কি অর্নি আমি তো বাংলাদেশে আসছি, তোকে বলি নাই, সারপ্রাইজ দিব বলে। তখন আমি ভাবছি যে ওইখানে খারাপ ব্যবহার করছে, এখন মনে হয় ও আমার সাথে খারাপ ব্যবহার করবে না, যেহেতু আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসছে। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, কখন আসতেছো? বলতেছে হ্যাঁ কিছুক্ষণ পরে আসতেছি, এসে বাসায় আসছিলাম তো, এসে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, ঘুমাইছিলাম, আমি রেডি টেডি হয়ে আসতেছি। এর আগে একটু বলি, ও 18 মাস দেশের বাইরে ছিল, ও এই পর্যন্ত বলতে পারবে না যে আমাকে একটা টাকাও দিছে, কোনো ই করে নাই, এমনকি বিয়ের পর থেকে এ অবধি আমি বলতে পারবো না যে ওর টাকায় কেনা 1 কেজি চালের ভাত আমি খাইছি বা 1 সেট কাপড় আমি পরছি। বিয়ের পর থেকে আমার বাবাই আমাকে চালাইছে, আমার বাবা ওর কাপড় চোপড়ও দিছে, আমার কাপড় চোপড়ও দিছে। বাড়িতে আসছে, আমাদের বাসায় আসলো ওই দিন, আসার পর আব্বাম্মু সবাই তোর সাথে রাগ কথা বলবে না কেউ। পরে ও এসে বলতেছে উনি আব্বা মামার সাথে কথা বলতেছে না, কি করব? আমি আগে তো রাগ করছে, তারপরে তুমি বিদেশ থেকে আসছো, অন্তত পাত আমার ছোট ভাইটার জন্য একটা গাড়ি অন্তত নিয়ে আসতে, কিছুই না। তারপর আব্বাম্মু কিছু বলে নাই, খালি একমাত্র আমার মুখের দিকে তাকিয়ে। তারপর আবার সেই দোকান আবার খুললো, বলে ওইখানে আমার কাম কাজ করতে পারি নাই, আমারই অনেক প্রবলেম হয়েছে এই জন্য আমি চলে আসছি। আবার সে কম্পিউটারের দোকান খুললো, মোবাইল সার্ভিসিং এর, প্রতিদিন কাজ করত। আমার ছোট ভাই গিয়ে দোকানে বসলে, এক ঘন্টা দুই ঘন্টা বসলে ওরা তাড়াই দিত, বলতো কি আপু প্রতিদিন তো অন্তত পক্ষে 1200-1300 টাকার কাজ হয়, দুলা ভাই তোমার টাকা দেয় না। ও আমার কাছে 10-20 টাকা চাইলে আমি দিতে পারতাম না, বলতাম যে আমি কই পাবো, আমি তো আর চাকরি করি না। বলে কেন প্রতিদিন দুলা ভাই এত টাকা কাজ করে, তোমার কি 1 টাকাও দেয় না? পরে বললাম তোর দুলা ভাই কাজ করে মানে, তোর দুলা ভাই না বলে সারাদিন বসেই থাকে, ও তো 1 টাকাও বলে ই করতে পারে না, আমি যেদিন যাই ওই দিন তো 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে 1-1.5 হাজার টাকার কাজ হয়। কিছুই বলতাম না, চুপচাপ থাকতাম। বাসায় আসতো, এমন একটা ইনি আসতো যে কথা বলতে ভয় পেতাম, ছোটখাটো কথাতেই ঝগড়া শুরু করতো।
আপনার বাসাতেই?
হ্যাঁ, কিন্তু আমি আব্বু আম্মুর বলতেও পারতাম না, কারণ ওরা তো কেউ বিয়ে দিতে চায় নাই, আমি তো জোর করছি বিয়ের জন্য। আর আমার আব্বু আম্মু শুনলে অনেক কষ্ট পাবে, মা পরপর 2 বার স্ট্রোক করেছিল, এই ভয়ে কাউকে জানাইতেও পারতাম না। যদি কোন কথা এমন ভাবে বলতো, বাবা মা তুলে কথা বলতো, যদি প্রতিবাদ করতে যেতাম অমনি গায়ে হাত তুলত। এমন কোন রাত নাই যে মার খাইনি আমি। তারপরে ভাবছি যে স্বামী খোদার পরে নাকি তারই আসুন। প্রতিটা হাত ছোটখাটো বিষয় নিয়ে ঠাস ঠাস থাপড় দিত। তবে তাকে বলতাম যে দেখো, আমি যদি কোনো অন্যায় করে থাকি তুমি আমার সারা গায়ে মেরো, আমি কোনো প্রতিবাদ করব না, কিন্তু তোমার কাছে হাত জোর করে তুমি আমার মাথায় গালে মেরো না, কারণ এখানে মারলে আমি সহ্য করতে পারি না, অনেক কষ্ট হয় আমার। ও ওই জায়গাগুলোতে মারত, আমার বা গালের মধ্যে অনেক জোরে চোর মারত, যে কষ্টটা আমি সইতে পারতাম না।
এই যে জায়গাটা আপনার সবচেয়ে বেশি পুড়েছে?
হ্যাঁ হ্যাঁ, মাথার মধ্যে মারত, আর মাথার মধ্যে মারলে আমার চোখ টুক সহ ব্যথা ফুলে উঠত। তারপরে কিছু বলতে পারতাম না, যদি জিজ্ঞেস করতাম যে তুমি কেন আমার সাথে এরকম করলো, একটা কথাই বলতো, তোর তো পূর্ণিমার চেহারা দেখার জন্য বিয়ে করছি। আর একটা কথা বলতো যেটার উত্তর আমি বুঝতাম না, যে আসলে কি বলতো, আমাকে বলতো কি কুত্তায় দেখে না ফুলের বাগান। তখন একদিন আমি মার কাছে বলি যে মা, ওনার কিছু হলে আমার এই কথা বলে কেন, যে কুত্তায় দেখে না ফুলের বাগান। তখন মা আমাকে বুকে জড়াই নিয়ে কান্না করে ফেলে, বলে বাবা এটার মানে তুমি বুঝো না, আমার নাম আমার প্লিজ বলো না। এটা মানে হচ্ছে যে তোমার কুত্তায় চায়া দেখে না, কিন্তু তুমি নিজের ফুলের বাগান ভাবো। সেদিন ওর সাথে আমার অনেক মানে, ওর সামনে আমি ওর মুখে নেই, কারণ ওর সামনে আমি বকতে পারতাম না, জানতাম যে অনেক মারবে, আর সেটা আমি বাবা মার কাছে বলতেও পারতাম না। তোর অনেক বাসায় আসার পর আমি জিজ্ঞেস করছি যে আচ্ছা তুমি আমাকে এই কথাটা কেন বলো, হাসতো কিছু বলতো না, বলে যেদিন বুঝবি সেদিন বলবো, কিন্তু তার আগে তো আমি শুনেই গেছি। তো এই অবস্থার পরে আমাদের ওইখানে রথের মেলা শুরু হয়েছে। রথের মেলার মধ্যে ওর বোনের বাচ্চাদের জন্য, ওর মায়ের জন্য, বোনের জন্য 9,000 টাকার মার্কেট করছে। এখন আমি বলতেছি কি যে দেখো, তুমি 9,000 টাকা মার্কেট করছো আমার কোনো আপত্তি নাই, তুমি যা পারো তাই নিয়ে যাও, কিন্তু তোমাকে বুঝতে হবে যে তোমার একটা মাত্র শালা, আর বছরে একবারই রথের মেলা আসে, তুমি ওরে একটা আর কিছু না পারলে 100 টাকার একটা গাড়ি কিংবা ব্যাট কিনে দিতা, ও তো তাই নিয়ে খুশি থাকতো, ও তো ছোট, ও তো কিছু বোঝে না। এমনই আমার সাথে অনেক হইচই রাগারাগি শুরু করে। তারপর মত আবার আমাদের মাটির চুলায় রান্না করতে হয়, গাছের টাটকা কুমড়া আছে না, কুমড়া ভাজতেছিলাম আমি,
মিষ্টি কুমড়া
না,
তাহলে চাল কুমড়া,
চাল কুমড়া,
ওকে,
ওই চাল কুমড়া ভাজতেছিলাম। তো কি কথাতে যেন আমি বলে উঠছি যে যেমন মা তেমন সন্তান, তোমার মা যদি তোমাকে ভালো শিক্ষা দিত তাহলে তুমি ভালোই হইতা। এই কথাটা বলার সাথে সাথে যে আমরা বলি খুঁচুন, মানে ভাজা কাটনি যেটা দিয়ে মাছ টাছ ভাজে, একদম গরম তেলের মধ্যে ছিল ওইটা দিয়ে আমার হাতের মধ্যে তেল তেল সহ মারে খেয়ে বাড়ি মারে, সাথে সাথে ফুসকা পড়ে যায়। ফুসকা পড়ার পরে কয়েকদিনের মধ্যে এটা অনেক বড় ইনফেকশন হয়ে যায়, ঘা হয়ে যায়, এই দাগটা এখনো আছে। তারপরও কিছু বলি নাই, আব্বু জিজ্ঞেস করছে কি হয়েছে এখানে, বলছে কুমড়া ভাজতে গিয়ে তেল ছিটা আসছিল। বলে তেল ছিটা আসলে এরকম হয় নাকি অন্য কিছু হয়েছে? আমি বলছি না, তেল ছিটা আসছিল ওকে আমি কখনো ছোট করবো না আমার ফ্যামিলির সামনে, আমার ই ছিল এটা।
আমি একটু নিঃশ্বাস নিতে চাই, আই ক্যান টেক ইট মোর। আপনি সারপ্রাইজের জায়গাতে ছিলেন মনে আছে? আপনি বলছিলেন না যে বিদেশ থেকে ফিরে এসে একটা সারপ্রাইজ দিব বা কিছু একটা, ওই জায়গাটাতে আপনাকে আবারও নিতে চাই, তবে একটা ছোট্ট বিরতি আছে। একটু নিঃশ্বাস নিয়ে নিন, কারণ আমি জানি যে যারা শুনছেন তাদের অনেকেরই দম আটকে আসার মতো অবস্থা। আমরা এই পৃথিবীরই মানুষ, এই রকম ঘটনা আমাদের সোসাইটিতে ঘটে, এবং কোন একটা মানুষ সেই ঘটনা ঘটায়, কোন একটি মানুষ হয়ে সেই ঘটনাগুলো সহ্য করতে হয়। যারা শুনছেন তাদের মধ্যে থেকে এরকম নরবিচার জন্ম না নিক, শুধু এই প্রত্যাশাটুকুই করতে পারি। যদি তাই হয় যে হ্যালো 8920 আজকে যারা লাখ লাখ মানুষ শুনছেন তার মধ্যে থেকে একটা নরবিচারের সম্ভাবনাকে শেষ করে দিয়েছে আজকে, তাহলেই আমরা বলবো হ্যালো 8920 সাকসেস। নইলে আমাদের আসলে এই প্রোগ্রাম করার কোনো অর্থ হয় না। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো। আপনারা চলে আসতে পারেন আমাদের এই বোনকে দেখার জন্য ফেসবুকে, অর্ণিকাকে দেখার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে অবশ্যই লাইক দেবেন, লাইক দিলে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ছোট্ট একটা বিরতি, একটু পরে ফিরে আসছি, সাথে থাকবেন। প্রিয় শ্রোতা, ছোট্ট একটি বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি হ্যালো 8920 তে। আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে আমি, এবং আমার সঙ্গে রয়েছে আরজি শাকিল, খালিদ লোবান এবং সাফরিন, আমাদের হ্যালো 8920 টিম। এবং প্রিয় শ্রোতা, আপনাকে যেটা বলতে চাই, আজকে আমার সঙ্গে রয়েছে আমাদের বোন, আমরা বলবো আর্ণিকা। আর্ণিকা তার জীবনের গল্প এখানে বলছে, এবং আর্ণিকার জীবনের যে দুঃসহ দুর্ভিসহ স্মৃতি এখানে সে তুলে ধরছে আজকের দিন পর্যন্ত, সেটা অনেকেই সহ্য করতে পারছেন না। আমরা ফেসবুকের দিকে তাকালে সেটা বুঝতে পারছি। আমরা চাই এই যে সহ্য করতে আপনি পারছেন না, আপনার ভেতরের যে পশুত্ব শক্তিগুলো আছে সেগুলো যেন সারাটা জীবন এই হ্যালো 8920 কে মনে রাখে, আজকের এই এপিসোডটাকে। যারা শুনছেন তাদের মধ্যে থেকে যেন একটা অ্যাসিড নিক্ষেপকারীর জন্ম না হয়, এবং আমরা বিশ্বাস করি তারাও এমন কিছু দৃষ্টান্ত রাখুন, এমন ভালো কাজ করুন যে তাদের চারপাশ থেকেও যেন সমাজে একটা মানুষের মধ্যেও অ্যাসিড নিক্ষেপকারীর জন্ম না হয়। এবং আমরা এমন একটা সমাজ কি পেতে পারি না যে সমাজটাতে একজন বিশেষ মানুষ বলবো, আমি বলবো না যে বিকলাঙ্গ, আমি বলবো না যে তারা প্রতিবন্ধী, কিংবা অন্য কোনো ভাবে তাদেরকে ব্যাখ্যা করা হয়, আমি সেটা বলতে চাই, আমি বলতে চাই ওরা বিশেষ। এবং এই বিশেষ মানুষগুলোকে আমরা আমাদের এই বাংলাদেশের জন্য, আমরা আমাদের এই সমাজের জন্য, আমরা পুরো পৃথিবীর জন্য একটা সুন্দর বাগান করে দিতে পারি না যে ওরা খুব সহজে খুব সুন্দরভাবে সমাজে বেঁচে থাকবে, খুব স্বাভাবিকভাবে তাদের যে প্রতিভা আছে সেটার বিকাশ করার জন্য সুস্থভাবে সুযোগ দেওয়া হবে। একটা বাচ্চা কেন একজন অ্যাসিড নিক্ষেপকারীর যে রেজাল্ট, যে ফলাফল, যে ভয়াবহতা একজন মানুষ বুকের ভেতরে নিয়ে বড় হচ্ছেন, কিংবা যদি বলি যে সেই অ্যাসিড ভিকটিম যিনি আছেন তিনি তার চেহারায় বয়ে বেড়াচ্ছেন, তাকে দেখে একটা বাচ্চা কেন ভয় পাবে? একটা পরিবার থেকে কি আমরা সেই শিক্ষাটা দিতে পারি না? আমাদের এই শত প্রশ্নের সমাধান আজকের এই হ্যালো 8920। আমাদের বিবেকের জায়গাটা থেকে আজকে আমাদের এই বিবেকের জায়গাটাকে স্পর্শ করুক আমাদের হ্যালো 8920। প্রিয় শ্রোতা, আপনারা চাইলে এই বোনটিকে দেখার জন্য চলে আসতে পারেন, আমি আবারও বলছি আসুন তাকে দেখুন, এবং নিজের বিবেককে প্রশ্ন করুন যে একজন মানুষ হয়ে কখনো আমরা এমন কাজ করতে পারি কিনা। অহাব এই সমাজেরই মানুষ, এবং সেও নাকি বাবা হয়েছে, সে তার সন্তানের কাছে কি জবাব দেবে? আমি হ্যালো 8920 থেকে প্রশ্নটা অহাব আপনাকে করতে চাই, কারণ বিশ্বাস করি আপনি কোনো না কোনোভাবে, যেহেতু তার এলাকায় আপনি থাকেন, কোনো না কোনোভাবে আপনি হ্যালো 8920 শুনবেন। আপনার সন্তান যদি কোনোদিন আপনাকে প্রশ্ন করে যে তুমি এই কাজটি কেন করেছিলে, পৃথিবীর সমস্ত জায়গায় যদি আপনার জবাব থাকে, আমি বিশ্বাস করি আপনি বাবা হিসেবে ওই সন্তানের মুখের দিকে তাকিয়ে আপনি উত্তর দিতে পারবেন না যে আপনি কি কাজ করেছেন, কতটা ভয়াবহ নৃশংসতার জন্ম আপনি দিয়েছেন। আমি সবাইকে বলছি ফেসবুকে আসার জন্য, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আবারও বলছি facebook.com/hello8920। আর্ণিকা, আমরা যে জায়গাটায় ছিলাম, আমি বলছিলাম যে আপনার হাজবেন্ড তিনি ফিরে আসলেন এবং বললেন যে আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছেন। আসলে ব্যাপারটা কি ছিল?
সারপ্রাইজটা আসলে কোনো কথা ছিল না, কথা ছিল হচ্ছে আমাকে মানে স্টপ করে দেওয়া, যাতে আমি এগুলো নিয়ে কোনো
মানে
মানে
এই অসময় তুমি কেন ফিরে আসলে, আর থাকলে তো পারতে।
হ্যাঁ, এটাই ছিল মেন কথা যে আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে।
মেয়েটার ব্যাপারে কি হলো, যে মেয়েটার প্রতি ও এফেক্টেড হয়ে গিয়েছিল?
হ্যাঁ, আমি বলবো ওই কথাগুলো।
জি,
তার আগে আমি বলছি যে আমার এই অবধি যা ঘটনা ঘটে গেছে, তারপর আমার দোকান করা শুরু করলো। দোকান করা শুরু করার পরে ও কাউকে বলতো না যে বিবাহিত, ওই এলাকার জামাই, কারণ অনেকেই চিনত না। তো আমাদের এখানে হাই স্কুল, গার্লস স্কুল, কলেজ সবই আছে। তো এখানে মেয়েরা যখন দেখে ওর দোকানে যেত গান টান ভরার জন্য, তো কাউকে বলতো না ও বিবাহিত, এই এলাকার জামাই। সে তাদের নাম্বার নিয়ে তো নিয়ে মোবাইলের রিংটোন, সাউন্ড, সবকিছু, ভাইব্রেশন সব বন্ধ করে রাখত। রাখার পর সে অনেক রাতে, অনেক রাত আমি যখন ঘুমাই পড়তাম, হঠাৎ করে দেখতাম ও নাই, কই গেছে, দেখতাম বারান্দায় কিংবা ওয়াশরুমে, মানে বিভিন্ন জায়গায়। তখন আমি ভাবলাম যে ও এত রাতে এতক্ষণ ভরে ভরে কি করে, আমি একদিন দেখবো। তো তবে ঘুমের ভাং ধরে শুয়ে আছি ওর পাশে, দেখলাম একটা ফোন আসতেছে। ফোন আসার সাথে সাথে ও ফোনটা নিয়ে বারান্দায় গেল। আমি আস্তে করে জানালার পাশে দাঁড়ালাম, কারণ আর বারান্দা জানালা থেকেই দেখা যায়। দেখলাম ও একটা মেয়ের সাথে কথা বলতেছে ফোনে। তখন আমি কিছুই বললাম না, আবার রুমে এসে অন্যদিকে ঘুরে শুয়ে এসে কান্না করতেছিলাম। কান্না করার পর যখন রুমে আসলো, তখন আমার কান্নার শব্দ শুনে বলতেছে কি হয়েছে, কাঁদছিস কেন এত রাতে, ঘুম থেকে কখন উঠছিস? তখন আমি বললাম কি যে তুমি একটা মেয়ের সাথে কথা বলতেছিল না, বলবো না, তোরে নিয়ে তো আমি কোথাও যাইতে পারি না, সবাই তোর চেহারার দিকে তাকায় থাকে, আমার আত্মীয় স্বজনের কাছে যে নিয়ে যাবো সেইও নেই। তো আমি বললাম যে আমার এই বিয়ের পরে তো তুমি একটাবার তোমার বাড়িতেও আমাকে নিলা না, তুমি শুধু বললা বড় ভাই আসুক, বড় ভাই এসে অনুষ্ঠান করে তুলে নেবে। ওই বড় ভাই আবার সৌদিতে থাকে, ওর মা, ওর ফ্যামিলি সবাই আমার বাসায় এসে এসে বেড়াই গেছে। আমি যখনই যাইতে চাইছি, ওর মাও আমাকে বলতেছে না বউ আমার বড় ছেলে আসুক, যেহেতু ও বিয়েতে ছিল না, ওর অনুমতি ছাড়া বিয়ে হয়েছে, আসুক। এমন সময় ও খুব অসুস্থ হয়ে পড়ল, মানে ওর ব্লাড ভাঙত অনেক পায়খানা রাস্তা দিয়ে, একদম মরার অবস্থা হয়ে গেছিল। আর এত বিশ্রী গন্ধ ছিল যে কেউ সামনে আসতো না ওই রক্তের কারণে। তো সবাই বললো কি বান মারছে, বান মারছে, গ্রামের একটা প্রচলিত আছে যে বান মারে। তো অনেক জায়গায় জায়গায় ঘুরে ঘুরে কবিরাজ ই করা হলো। সে কবিরাজ আমার বললো যে হ্যাঁ, তুমি তো বউ, তুমি যদি চাও তাহলে ওরে বাঁচাইতে পারো। কিভাবে? তুমি ভোর রাতে আজান দেওয়ার আগে নতুন মাটির কলস নিয়ে তুমি সাত ঘাটে থেকে পানি নিয়ে আসবা, সে পানি ধরে গোসল করালে ওই হবে। আমি যে মানুষ, জীবনে সন্ধ্যার পরে আমি ঘর থেকে বেরোইতাম না, এত ভয় পেতাম। বলছে একা যেতে হবে, আমার এখানে নদী আছে। তখন আর ভয়টাই পাইনি, স্বামীকে বাঁচাইতে হবে। এই ভয় নিয়ে ছোট একটা মাটির কলসি নিয়ে আমি সাতটা ঘাটে থেকে পানি নিয়ে আসছি। আসার পর কবিরাজ সেগুলো নিয়ে অনেক কিছু ঝাড়পোক করে ওরে পানি দিয়ে গোসল টোসল করাইলো। তারপরে বললো যে আমি আমার কাজ করে দিচ্ছি, এখন ওকে হাসপাতালে ভর্তি করেন, ভিতরে কোনো ইনফেকশন হতে পারে। তো হাসপাতালে ভর্তি করলাম, সামনের সিটে রাখাতে সব রুগীরা অনেক চেঁচামেচি করতে শুরু করলো যে এত বিশ্রী গন্ধ, আমরা থাকতে পারতেছি না, ওনাকে ওইদিকে নেন, ওইদিকে নেন। তখন এখানে নার্সের আয়ারা কি করলো, টয়লেটের সাথে বেড ছিল একটা, ওইটাতে ওরে দিল। ওর অবস্থা এমন ছিল যে দাঁড়াইতে পারত না, বসতে পারত না। ওর মাকে ফোন করলাম যে আম্মা, জুয়েলের তো এই অবস্থা, আপনি একটু তাড়াতাড়ি আসেন, কি হয় বলা যায় না। আসলো, আসার পরে দুই দিন ছিল, ওর মাও ওর সামনে অতটা আসতো না ওই গন্ধের কারণে। ওর মাও বলতো যে আল্লাহ, অরণি কেমনে সহ্য করতেছে এগুলা, ও বসে টয়লেট করতে পারত না, টয়লেটের যে পটগুলা থাকে আমি ওগুলা মাঝখানে রেখে আমি হসপিটালের বেডে বসে দুই পায়ের মাঝখানে ওই পটটা রেখে আমি ওরে আমার পায়ের উপরে বসাইতাম, বসে জোরে ধরে রাখতাম যাতে পড়ে না যায়, একদম সারা সরে অবসর মতো হয়ে গেছিল। আমার কোলে বসে বসে টয়লেট করতো, আমার কাছে এক ফোঁটা গন্ধ লাগতো না। আমি ওকে নিজের হাতে সম্পূর্ণ পরিষ্কার করে ওকে বেডে শোয়াইয়ে তারপর আমি রক্ত নিয়ে টয়লেটে ফেলে দিয়ে আসতাম। সবাই বলতো যে কি করে সহ্য করতেছে এই গন্ধ, আমরা নিজেরাই সইতে পারি না, সে কোলে বসে বসে টয়লেট করাইতেছে, এমন তো আমার কাছে তো গন্ধ লাগে না, আপনাদের কাছে গন্ধ লাগলে কি হবে? এরকম অনেক অনেক দিন গেল, যাওয়ার পর যখন একটু সুস্থ হলো তখন আমি ওরে বললাম কি যে তুমি কি হরলিক্স খাবা, বলে একটু পরে, তবে পানি গরম করে এনে হরলিক্স বানাইছি, বানানোর পর ও সামনে দিছি, তারপর ও আবার বললো, বললাম না একটু পরে খাবো, বলে আবার হাত থেকে নিয়ে এসে গরম হরলিক্স গুলো আবার মুখের মধ্যে ছুড়ে মারে।
ওই সময়টা
হ্যাঁ আমি ওয়াশরুমে গিয়ে মুখ টুখ ধুয়ে ওইখানে কিছুক্ষণ কান্না করি, কান্না করার পর আসার পরে বলে কি আমার মুখের উপরে কথা বলিস কেন, আমি বলছি একটু পরে খাবো, তুই এখন নিয়ে আসলি কেন, ওয়াশরুমে যা কান্না বুঝে এলি না যে তুই কষ্ট পাইছিস? তারপর আমি কোনো কিছুই বলি নাই, চুপচাপ ছিলাম যে ও অসুস্থ এখন অনেক কিছুই বলবে, ওর মাথা এখন ঠিক নেই। পরে আমার আম্মা ওরে বলে যে এত কিছু করার পরও তোমার মন পায় না, আর কি করতে বলো আমার মেয়েরে? আমার মারে বলে আপনি এখান থেকে যান, নাহলে তো ধরুন আপনারও খবর আছে। মা চলে আসলো, পরে আমি ওদের কিছুক্ষণ বকাঝকা করি যে মরতা সোজা, তারপর জিত ছাড়ো না, কদিন পর তো মরবা। ওই জন্য আমার গায়ে অনেক জ্বর উঠে, ওর ডাক্তার ইঞ্জেকশন দিয়ে গেছে, করে গেছে, বলছে ঠিক হয়ে যাবে, চিন্তা করেন না, কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে, ঝড় কমতেছে না। মা ওর মাথার কাছে বসা, আমার ছোট খালা বসা, আমি আল্লাহর কাছে মানত করলাম, আল্লাহ তুমি যদি আমার স্বামীর জ্বর না কমাও তাহলে আমি তোমাকে কোনদিন ডাকবো না। বলে শীতের দিন ছিল, ওয়াশরুম থেকে গোসল করে সজু করে এসে আমি ভিজা কাপড়ে 100 রাকাত নামাজ পড়লাম, শীতে কাঁপতে কাঁপতে প্রায় হাত পা অবশ্যই আসতেছিল। 100 রাকাত নামাজ পড়ার পরে আমি উঠে সারা গায়ে ফু দিলাম, ফু দেওয়ার পরে আম্মা বলতেছে যে আল্লাহ তোর ডাক শুনছে, ওর জ্বর কমছে, জ্বর কমছে বলার পরে 13 দিন হাসপাতালে রাখার পরে বাসায় নিয়ে আসলাম। আসার পরে কোনোভাবে অত্যাচার কমে না, বরঞ্চ আরো বাড়ে বাড়ে।
ওকে সুস্থ হয়?
হ্যাঁ, সুস্থ হয়ে বাসায় আসে, বাসায় আসার পরে তার কয়েকদিন পর যে দোকানের পাশে ওকে দোকান করে দিছিল, যার দোকান ওর ভাড়া নিয়ে দিছিল, সে হঠাৎ করে ফোন দিছে আমার মোবাইলে, ফোন দিয়ে বলতেছে কি তোমার স্বামী তো সবকিছু বিক্রি করে হঠাৎ করে চলে গেছে, তুমি কি জানো আমার দোকান খোলা রেখে ও সবকিছু নিয়ে পালাই গেছে। ওকে ফোনের উপরে ফোন দিচ্ছি, ফোনের উপরে ফোন দিচ্ছি, ফোন ধরে না, কোনো ফোনই ধরে নাই। বাসায় যাওয়ার পরে ওর মা বলতেছে আমার পোলার আশা বাদ দাও, আমার পোলা তোমার কাছে জীবনও যাবে না। পরে বললাম কেন যাবে না, আমি কি করছি? পরে ওর বোন আমার ফোন ধরে বলে যে ওর বড় ভাই ওরে বলছে যদি তুমি এই মেয়েরা ছাইরা দিয়ে আসতে পারো তাহলে তুমি বাড়ি ঘরের মালিক হবা, বাবার সম্পত্তির ভাগ তোমার দেওয়া হবে এবং তোমার দায়িত্ব আমি নিব, যদি এই মেয়েকে নিয়ে সংসার করো তাহলে তোমার কোনো ই আমাদের কাছে থাকবে না, এই কারণে ও তোমার রেখা চলে আসছে। বলি এইটাই কারণ? পরে ওর যে চাচাতো ভাই তার কাছে আমি খবর নিলাম যে দাদা আসলে ঘটনা কি, পরে বলে যে ঘটনা কিছুই না, সুহেল ভাইও ওরে বলছে যে তোর নিয়ে সংসার করা যাবে না, আর ও যে মেয়ের সাথে ই করছিল সেই মেয়ের সাথে ওর সম্পর্ক এখনো আছে। পরে বললাম যে মেয়েটার নাম্বার আমার দিতে পারবা? বলে এখন তো আর আমার সম্ভব না, আমি নাম্বার নিব, ওই মেয়ের নাম্বার আমি আর আনতে পারবো না। পরে কিছুদিন পরে শুনতে পারলাম যে ওই মেয়েটার সাথে ওর একটা রিলেশন ছিল, জুয়েল আর ওই মেয়েটা দুজন পালিয়ে গেছিল, পালিয়ে গিয়ে গোপনে বিয়ে করে, ওই মেয়েটার বাবা মা জানতে পারে, জানতে পারার পরে মেয়েটাকে নিয়ে যায়। এখন কিভাবে আছে আমি আর জানি না।
কত সাল এটা হয়েছে?
এই তো 7-8 মাস আগে,
এই বছরেরই ঘটনা এটা।
হ্যাঁ,
এই ঘটনা ঘটলো এবং এরপরে আপনার সঙ্গে যোগাযোগ হয়েছে ওর?
আমি ফোন করতাম, ও অনেক অনেক নোংরা ভাষায় বকাবকি করত, তারপরে ফোন করতাম যে বকাবকি করুক আর কণ্ঠটা তো একটু শুনতে পারবো, কোনো লাভ হয়নি। পরে আমি আইন ও সালিশ কেন্দ্রে গেলাম, যাওয়ার পরে আমি অভিযোগ করলাম যে দেখি তা উনি ওনারা সালিশের মাধ্যমে এনে আবার ওকে আমার কাছে ফিরিয়ে দিতে পারে কিনা, ও আসে নাই। আমার অ্যাডভোকেট রত্না যিনি আমার কেস লড়ছেন উনি যখন ফোন করলো ওনারে উনি অপমান করে বলল যে আমি আসবো না, আমাকে নিতে পারলে নিন, আপনারা মমিন সিং আসেন আমি কেন যাবো। উনি কয়েকবার ফোন করছে আসেনি, নোটিশের পর নোটিশ দিচ্ছে, নোটিশ রাখে না। পরে আমাকে বললো যে আপনি কি চান কোর্টে মামলা করতে ওর বিরুদ্ধে? আমি বললাম ঠিক আছে, যদি মামলা করার পরে দেন মোহর দেওয়ার ভয়ও যদি আমার কাছে ফিরে আসে। মামলা করলাম একের পর এক, মেয়েটি যাচ্ছে রাখছে না, এরপর আর ওর সাথে আর যোগাযোগ হয়নি আমার।
ও এখন কি চায়
জানি না।
আপনি কি চান?
আমি কি চাই সেটাও বুঝতে পারছি না।
প্রিয় শ্রোতা, এই মুহূর্তে অর্ণিকার পরিবার এবং অর্ণিকার চারপাশের মানুষের অর্ণিকা সম্পর্কে যা জানা তা নিয়ে আমরা একটু শুনতে চাই শাকিলের কাছ থেকে। আমরা চলে যাচ্ছি শাকিলের কাছে। শাকিল,
অর্ণিকা মেহেরিন, বাবা মায়ের দেয়া বড় আদরের নাম, আনন্দে ভরা শৈশব আর বুক ভরা স্বপ্ন নিয়ে শৈশব থেকে কৈশোরে পদার্পণ করার সাথে সাথেই তার জীবনে নেমে আসে ভয়ানক এক বিভীষিকা। 1999 সালে কিশোরী অর্ণিকাকে এক বখাটে যুবক অ্যাসিড ছোড়ে, আর সেই দুঃসহ যন্ত্রণা আজও সে বয়ে বেড়াচ্ছে। ওই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল ছোট্ট শিশু সুমি। নরপিশাচের ভয়াল থাবা থেকে সুমিও রক্ষা পায়নি, তাই কাঁপা গলায় জানাচ্ছিলেন 14 বছর আগের সেই দুরবস্থার কথা।
যখন আন্টিকে অ্যাসিড ছুড়ে দেওয়া হলো তখন আমি ওনার পাশেই ছিলাম। আগুন বলে চিৎকার করতেছে যে আমার গায়ে আগুন লেগেছে। তো আমি আন্টি চিৎকার শুনে আমি চিৎকার করতে লাগে। যে ওনাকে ওষুধ দিয়েছিল আমি ওনাকে জিজ্ঞেস করি যে আপনি আমার আন্টিকে কি দিয়েছেন, আমার আন্টি এত চিৎকার করতেছে কেন? আমি সবাইকে বলে দেবো আপনি আমার আন্টিকে কি দিয়েছেন। যখন এই কথা বলি সে আমার শরীরে অ্যাসিড ছুড়ে দেয়। শুধু হাত আর পায়ে লেগেছে, শুধু এটুকু জানে যে ওহা ওনার নাম ছিল। আন্টিটা হা দেখলে সে কথাগুলো আগে মনে করে যায়। আমি চাই আমার আন্টি জীবনটাকে এমন ভাবে নষ্ট করে দিয়েছে তা অনেক ভয়াবহ শাস্তি হোক।
ওহাব তার পাপকর্মের উপযুক্ত শাস্তি পায়নি, বর্তমানে সে জায়গা পরিবর্তন করায় আমরাও তার কোনো খবর পাইনি। হতভাগী অর্ণিকাকে একসময় যেই মানুষটি সুখের আশ্বাস দিয়েছিলেন তিনি অর্ণিকার স্বামী জুয়েল। একদিন সেও অর্ণিকাকে ফেলে পালিয়ে যায়। জুয়েলের সাথে আমরা যোগাযোগ করলে সে যা বলল, এরপর জুয়েল আমাদের সাথে কথা বলতে রাজি হননি। জুয়েলকে নিজের জীবনে ফেরানোর জন্য আইন ও সালিশ কেন্দ্রের সাথে যোগাযোগ করে অর্ণিকা। সেখানে যোগাযোগ করলে অ্যাডভোকেট রত্না আমাদের যা বললেন,
যে মামলাটা করা হচ্ছে সেটা হচ্ছে বেদমূলক ভরতোষণ। যে মামলাটা সংশোধ করে আছে তার কারণ ওর হাজবেন্ড অনবরত ঠিকানা চেঞ্জ করে, সেটা করবো বাই হ্যান্ড হলো ওর মাদের লোক দিয়ে হলো ওই মানসিংয়ে পাঠাইয়ে যেভাবে হোক একটা সমতা দাঁড়ি করে রাখা।
আমরা জানি না এই মামলার ভবিষ্যৎ কি হবে। একমাত্র মেয়ের জীবনের এই করুণ পরিণতি দেখে বাঘহীন অর্ণিকার জন্মদাতা পিতা তার কাছে জানতে চাইলাম অ্যাসিড নিক্ষেপের সেই ঘটনা ও দোষীর শাস্তির কথা।
ওই হিসাবে আসা দেওয়া করতো, বাবা মার কাছে যখন বিচার দেওয়া হয়েছে তো আমি এই ঘটনা ঘটাইছি, পেয়েছিলাম তো এরকম হয় নাই। আর 10 বছর হওয়ার পরে হোটেল মেয়েরা টাকা টুকা খাইয়া এই কাম করছে, মুক্তি করাইছে। ব্যবস্থা নেওয়ার মধ্যে মানব অধিকারে আইন ও সালিশ কেন্দ্রে ওনারা তো সেরকম কিছু বলতেছে না। আমরা কোন পথে গেলে আমরা এটার কোন সুরাশা করতে পারবো আমাদের কিছু বলতে পারবো।
সঠিক বিচার তিনি পাননি, তবে চারপাশের লোকের কথাই আজও তিনি মানসিক ভাবে ক্ষতবিক্ষত হন।
কোনো কিছু হইলে করলে তার কিছু করার নেই,
আর বর্তমানে মেয়ের ভবিষ্যৎ নিয়ে তিনি যা ভাবেন,
আমার মেয়ের হয়ে গেছে, আমি চাই যে আরো এরকম বাবার জন্য না হয়, একটা ভালো চাকরি হোক এবং সংসার করুক, এদিকে বাবা মার কামনা। ছেলে মেয়ের সুখে থাকলেই বাবা মার সুখ আছে।
বাবার মতো টিম হ্যালো 8920 প্রত্যাশা করে অর্ণিকার বাকি জীবনটা ভালো কাটুক।
ধন্যবাদ শাকিল, আমরা জানলাম চারপাশের মানুষজন অর্ণিকাকে নিয়ে কি বলছেন। হ্যাঁ অর্ণিকা, বিশেষ করে আপনার সময়টা এখন কাটে কিভাবে আমাকে একটু বলবেন?
বাবা মায়ের সংসারে একে তো একটা কথা ছিল যে একটা কষ্ট ছিল যে আমাকে অ্যাসিড মারছে কেউ, সমাজের অনেক অপমান অনেক গুঞ্জনা সহ্য করছি। এখন তো মানুষ মুখের উপরে কথা বলতেও দ্বিধাবোধ করে না যে নিশ্চয় মেয়ে খারাপ ছিল যার কারণে অ্যাসিড মারছে, না হলে স্বামী চলে যাবে কেন? সব অপরাধের দায় এখন আমাকেই বহন করতে হচ্ছে।
কি বলবেন আপনি প্রিয় শ্রোতা, দিস ইজ কল্ড দ্য স্টোরি অফ লাইফ। ঘুরে ফিরে অপরাধ কিন্তু সব মেয়েদেরই। হ্যাঁ, অ্যাসিড একজন মেরেছে, সে কিন্তু বহাল তবিয়তে আছে, সংসার করছে, সন্তান আছে, ও সামনে দিয়ে ঘুরে বেড়ায়। হ্যাঁ, আর আরেকজন ওর জন্য ফাঁসি নিতে গিয়েছিল ওর বাড়ির সামনে, সেও এখন বহাল তবিয়তে আছে। আইন এবং সালিশ কেন্দ্র থেকে তার জন্য নোটিশ যাচ্ছে, মামলা হয়েছে, সে বুড়ো আঙুল দেখিয়ে তার মতো তার জায়গায় সে রীতিমতো বেঁচে আছে, কোনো সমস্যা নেই। ওর পিছনে নিশ্চয়ই দু তিনটা উকিল লড়বে এবং সেই উকিল আমাদের সোসাইটিতে ভুড়ি ভুড়ি আছে। ওনারা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন, ওনারা বড় বড় ডিগ্রি নিয়েছেন, নিয়ে ওনারা বড় বড় উকিল হয়েছেন, ওনাদের তো ক্লায়েন্ট দরকার। হ্যাঁ, সুতরাং ওনারা ওনার পক্ষেই হোক লড়বেন। কিন্তু এই যে মানুষটি ছোটবেলায় সেই যে বাবার কাছ থেকে চকলেটের জন্য স্কুলে যেত এবং ওপরওয়ালা এখন তার সামনে কোন চকলেটটা ঝুলিয়ে রেখেছেন যে চকলেটের জন্য সে বাকি জীবনটা বেঁচে থাকবে, বাট শি ইজ দ্য রিয়েল ফাইটার। আই রিয়েলি স্যালুট হার, আমি তাকে স্যালুট করতে চাই এই কারণে ওর জীবনে যতগুলো ঘটনা ঘটে গেছে। আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা সুইসাইডকে বেছে নেন, আমাদের সমাজে অনেক মানুষ আছেন ওর জীবনে যতগুলো ঘটনা এখন পর্যন্ত ঘটছে তার একটা ঘটনায় নিজের জীবনকে শেষ করে দেওয়ার জন্য এনাফ ছিল, বাট ও এখন পর্যন্ত ওর পায়ের নিচে মাটি নেই, ওর পাশে কেউ নেই একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। ও স্বপ্ন দেখছে এবং ও বেঁচে আছে, ও জানে না ও কি করবে, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে ও রিয়েলাইজ করে ওর বেঁচে থাকা উচিত, নইলে ক্লাস সিক্স এর সেই মেয়েটি, সেই ছোট্ট এগারো বছরের মেয়েটি এখন পর্যন্ত ২৬ বছর বয়স, ১৫টা বছর ধরে সমাজের সাথে ফাইট করছে, ভাগ্যের সাথে ফাইট করছে, পরিবারের সাথে ফাইট করছে, ভালোবাসার সাথে ফাইট করছে, শি ইজ স্টিল সারভাইভিং। ওকে স্যালুট করবেন না তো কাকে স্যালুট করবেন? আমি ভালোবাসার জায়গাটা না হয় একটু সাইড করে রাখতে চাই। আপনি ঠিক আছে, আপনার জুয়েলকে একটু সাইড করে রাখেন, আপনি আপনার অতীতকে একটু সাইড করে রাখেন, যদিও আমি জানি এগুলো সম্ভব না। আপনি সবকিছু সাইড করে রেখে কি আপনি পজিটিভ কিছু ভাবতে পারেন আপনার জন্য?
পজিটিভ শব্দটাই মনে হয় আমার জীবন থেকে হারিয়ে গেছে। আমার তো মনে হচ্ছে যে আমার জীবনটাই হারিয়ে গেছে, শুধু একটা একটা রোবট চলছি যার শুধু সব জায়গা থেকে লাঞ্ছনা গোচনাই পেতে হবে, দোষের দায় বহন করে চলতে হবে।
আপনি কোথাও কোনো কাজ করতে চান? পেয়েছেন আপনি কাজ, চেষ্টা করেছেন?
কাজ করছি একটা।
কোথায় করছেন এখন?
একটা টেলি কাউন্সিলিং সেন্টারে।
ওকে, ওটা থেকে যা রোজগার হয় তা দিয়ে আপনার চলে?
না চললেও চালাতে হয়, কারণ ওই একটা কথা আমি বারবার বলবো যে না চললেও চালাতে হবে, কারণ সমাজ আমাকে ওই ওই বেরি পায়ে পড়াই দিছে, কিছু করার নেই, কিছু করার নেই।
আপনার বাবা মাথা উঁচু করে সমাজে চলতে পারে, অ্যাসিড ভিকটিম হওয়ার পরে একটা মানুষ শুধু ধ্বংস হয় না, পুরো পরিবারটা ধ্বংস হয়ে যায়। আপনার ভাইয়ের দিকে কেউ কখনো কি আঙুল তুলে বলেছে যে ওর বোন অ্যাসিড ভিকটিম?
হ্যাঁ, অনেক বলে। ও স্কুল থেকে কান্না করতে করতে আসতো, বলতো কোনো বন্ধুদের সাথে বা কোনো ক্লাসের কোনো ক্লাসমেটের সাথে ঝগড়া লাগলে দূর থেকে নাকি অনেক অন্য অন্য বন্ধুদের সামনে বলে অ্যাসিড অ্যাসিড, তখন বন্ধুরা যদি জিজ্ঞেস করে ঘর বোনের অ্যাসিড মেরে পুইটা দিছে, অ্যাসিড অ্যাসিড, বাসায় আসে কান্না করতে করতে, আপু আমি স্কুলে যাব না। কারোর সাথে, যেহেতু আমাদের গ্রামের বাড়ি, গ্রাম অপসল এলাকা, ঝগড়া ঝাঁটি লাগতেই পারে এলাকার কারোর সাথে, কথা কাটাকাটি হলেই মা বাবা সবাইকে শুনতে হয়। আল্লাহ বিচার করছে তোর মেয়ের দিছে মানুষ অ্যাসিড জ্বালাইয়া, ওহরহ শুনতে হয়, বাবা মা ভাই সবার কাছে এই কথাগুলো। এখন আমি আসলে কিছু বলতে পারছি না এখন আর।
আর কি বা বলার থাকে আর্নিকার, সারাটা জীবনই তোকে সহ্য করতে হবে। আমরাও আর কিছু বলতে চাই না প্রিয় শ্রোতা, পুরো স্টোরিটাই আপনার বিবেকের কাছে রেখে গেলাম, শুধু একটা প্রশ্ন করে গেলাম, যারা এভাবে ওকে জ্বালিয়েছে, যারা এভাবে ওকে জ্বালাচ্ছে, যারা পুরো পরিবারকেই প্রশ্ন করছে, তাদের মধ্যে কি আপনি আছেন? তাদের মধ্যে কি আপনার কোনো বন্ধু আছে? তাদের মধ্যে আপনার কি কোনো ভাই আছে, বোন আছে, আপনার পরিচিত কোনো আত্মীয় স্বজন আছে? তাহলে তাকে থামতে বলুন, মানুষ হতে বলুন, মানুষ হওয়াটা খুবই জরুরি। প্রিয় শ্রোতা, এখানেই আর্নিকার জীবনের গল্প শেষ হচ্ছে, কিন্তু আমরা অত্যন্ত আশাবাদী একজন মানুষ এবং আমরা বিশ্বাস করি এই সমাজে আর্নিকা হেসে খেলে বড় হোক, যতদিন বেঁচে থাকবে দুনিয়াতে ও একটা সুন্দর জীবন পাক, কেউ না কেউ ওর পাশে এসে দাঁড়াক, ও অসম্ভব সুন্দর জীবনযাপন করুক, সেই প্রত্যাশা একেবারে মৃত্যুর ঠিক আগদিন পর্যন্ত আমাদের প্রত্যেকটা হিরোইক 920 মেম্বারের থাকবে। আমরা আর্নিকার জীবনের গল্প শেষ করছি এই শুভকামনা দিয়ে, সে সাথে হাজারো প্রশ্ন মাথায় নিয়ে চলে আসতে পারেন এই বন্ডিকে দেখার জন্য আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920। ওখানে যাবেন অবশ্যই এবং লাইক দিতে ভুল করবেন না, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি এক্ষুনি, সাথেই থাকবেন। স্বপ্ন আছে কিনা আমরা জানি না, মানুষ বাঁচে স্বপ্ন নিয়ে, সুন্দরের জন্য, আগামীর জন্য। অর্ণিকা এখনো বেঁচে আছে, ওর বেঁচে থাকাটাই একটা দুঃসহ সাহস, এবং সেই সাহসটি ও নিজে থেকেই নিজের প্রতি যোগাচ্ছে। সেই সাহসের প্রতি আমাদের অনেক অনেক বেশি শ্রদ্ধা, এবং স্বপ্ন বেঁচে থাকুক ওর মধ্যে। প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন হ্যালো 8920, আর জি কিবরি আপনার সঙ্গে রয়েছি। 1:32 হচ্ছে সময়। শাকিল আমার হাতের ডান পাশেই রয়েছে। এতক্ষণ ধরে ফেসবুকে যেসব কমেন্টস আসছিল, বেছে বেছে কিছু কমেন্টসও বের করেছে আমাদের সবার জন্য, আমরা কিছু কমেন্টস পড়তে চাই। লিখেছে হচ্ছে আমাকে শেখ আনিস, কিবরিয়া ভাই আপুর জীবনে যে ঘটনা ঘটে গেছে, আপু কি পারবে অতীত নিয়ে স্বপ্ন দেখতে নাকি সারাটা জীবন অতীত ছাড়া কাটাবে, তার জীবন আমরা কি পারি না কেউ একজন তার পাশে দাঁড়াতে, এত সুন্দর একটা মেয়ের জীবন এভাবে শেষ হয়ে গেল, ও মাই গড। দেখুন আনিস, আপনার এই অনুভূতির প্রতি আমরা শ্রদ্ধা জানাই, কিন্তু শুধু অনুভূতি প্রকাশ করার মতো হাজার হাজার মানুষ কিন্তু আমাদের সমাজে আছে, কিন্তু দাঁড়ানোর মতো মানুষের দরকার। হ্যাঁ, ও যখন অভুক্ত থাকে, ও যখন কিছু খেতে পায় না, ওর যখন সুন্দর একটা অতীত যেটা একেবারে নষ্ট, অতীতের সামনে এসে বিমর্ষ হয়ে যায়, কিংবা সুন্দর একটা ভবিষ্যতের স্বপ্ন যখন ওকে সমস্ত প্রতি মুহূর্তেই দংশন করতে থাকে, ঠিক সেই মোমেন্টে আসলে এই আহা উহু কিংবা আমাদের যে কষ্টগুলো বা আমাদের যে ফিলিংস গুলো, সেগুলো যদি ফিলিংস হয়েই ওর পাশে দাঁড়িয়ে থাকে, সেগুলো বরং এক্সট্রা যন্ত্রণা দেয়। হ্যাঁ, ওর হাত ধরার মতো মানুষের দরকার যে ওকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। রিপন চৌধুরী লিখেছে, অর্ণিকা বলবো না তুমি কেঁদো না, তুমি কাঁদো, তোমার কান্না দেখে কেঁদে উঠুক আমাদের বিবেক। ওমর ফারুক লিখেছে, অর্ণিকা তোমার ভয়েসটা সুন্দর। আলামিন অর্ণব লিখেছে, কিবরিয়া ভাইয়া আজকের অর্ণিকার এসিড নিক্ষেপকারীর অভাবের ফাঁসি দেয়া দরকার, আমরা আপনার সাথে আছি। বেদনা নীল রং লিখেছে, কিবরিয়া ভাই আজকের অতিথি অর্ণিকার জীবনে যা ঘটেছে তা সত্যি হৃদয় বিদারক, আমার পক্ষ থেকে তার জন্য শুভকামনা। মোহাম্মদ আজিজুল লিখেছে, আমি হতবাক, কি হচ্ছে মানুষের জীবনে, মানুষ এত নির্দয় নিষ্ঠুর হয়, আমার বলার কোন ভাষা জানা নেই, আমার ওই বেইমানটার শাস্তি এবং ফাঁসি দাবি করছি। আমি দোয়া করি আপু তোমার জীবনটা সুন্দর থেকে সুন্দরতর হোক, সবকিছু ভুলে তুমি তোমার জীবনটাকে নতুন করে শুরু করো, দেখবে আশার আলো জাগ্রত হবে। সাদিয়া জাহান আর যে শশী লিখেছে, অ্যাসিড যিনি দিল আর ওনাকে যিনি সেভ করল সব কয়টার ফাঁসি দেওয়া উচিত, পাশাপাশি ডুয়েল ক্যারেক্টার টাইপের ছেলেদেরও যৌতুক লোভীদের ফাঁসি দেওয়া উচিত। এমডি বাঁধন রাজ লিখেছে, বাংলার বুকে জন্য এরকম, বাংলার বুকে যেন কখন এরকম ছেলের জন্ম না নেয়। আর কে রাশেদ খান লিখেছে, ভাইয়া মানুষ কিভাবে এত খারাপ হয়, এই আপুর জন্য হাজারো স্যালুট, জীবনে যুদ্ধ জীবন যুদ্ধের অপরাজিত একজন সৈনিক তিনি। আপনারা নিশ্চয়ই জানেন যে অ্যাসিডের, কিন্তু অ্যাসিড নিক্ষেপকারীর এখন সর্বোচ্চ শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড, এবং এটা খুবই কড়া একটা আইন। আপনারা নিশ্চয়ই এটা জানেন যে অ্যাসিড ছুড়বেন তো মরবেন। হাফিজ মাসুমবিল্লাহ লিখেছে, বোন তুমি চিন্তা করো না, তোমার জন্য আমি আজকে তাহাজ্জুতে নামাজ পড়ব এবং তোমার জন্য দোয়া করব। নাহিদুল ইসলাম লিখেছে, কিবরিয়া ভাই এ কেমন গল্প যে একটা মানুষের জীবনকে পুরো আধারে ফেলে দেয়, তার ভবিষ্যৎকে অন্ধকার করে দেয়। মোহাম্মদ আবুল কাদের নামের একজন বন্ধু আমাদেরকে লিখেছেন, আই ক্যান বিলিভ দিস, হোয়াট আ ট্র্যাজিক স্টোরি, আনবিলিভেবল। মোহাম্মদ সোহেল ইমতিয়াজ লিখেছে, অর্ণিকা তুমি আর কষ্টের কথাগুলো বলো না, সুখের থাকলে বলো, তা না হলে যে আমার চোখের পানি শুকাচ্ছে না। মোহাম্মদ সজীব সৈকত লিখেছে, কোন মানুষের জীবনে এত কষ্ট থাকতে পারে, অর্ণিকা আপুর জীবন কাহিনী না শুনলে কখনোই বুঝতে পারতাম না। মোহাম্মদ আবুল কবির লিখেছে, আমার শ্বাসই বন্ধ হয়ে গেছে। স্টর্মি উইন লিখেছে, আপু অন্তর থেকে দোয়া রইল আপনার জন্য, আল্লাহ যেন আপনাকে ভালো রাখেন, আর জানোয়ারটার জন্য পৃথিবীর ভালো মানুষের অভিশাপগুলো রইল, আমিন। আলমগীর আহমেদ লিখেছে, অর্ণিকা আপু আপনি আর কাঁদবেন না, আপনার কান্না আমাদের সহ্য হচ্ছে না, আমরা দোয়া করব যেন আপনি ভালো থাকবেন, আল্লাহর বান্দা আল্লাহ দেখবে। বাবু দিওয়ান লিখেছে, আপি আসলে তোমাকে হাজারো সালাম এত ত্যাগ মানুষ করতে পারে সেটা তোমাকে শুনে আজকে প্রথম বুঝলাম, সালাম হাজারো সালাম, তোমার পা ছুঁয়ে সালাম করতে চাই। রহিমা সুলতানা অমি লিখেছে, আমরা কোথায় আছি, একটা মানুষ কিভাবে ভাইয়া এরকম করতে পারে, ভাষা নেই কি বলবো। আলমগীর হোসেন লিখেছে, কিবরিয়া ভাই চোখের পানি ধরে রাখতে পারলাম না। সাব্বির লিখেছে, অর্ণিকা আপুর জন্য খুব কষ্ট হচ্ছে, আমি দোয়া করি আগামী জীবনে সুখী হোক। উইন্টার বার্ড লিখেছে, ভাষা হারিয়ে ফেলেছি, হে আল্লাহ মানুষ এত নির্মম হয়, প্রশ্নবোধক চিহ্ন, আজকে বুঝলাম হাতের পাঁচ আঙ্গুল যেমন একরকম না, মানুষও একরকম নয়, একটা মানুষ কি করে আরেকটা মানুষকে এত কষ্ট দেয় আমার মাথায় আসছে না, শুধু ওইসব মানুষদের ধিক্কার দেই যাদের মাঝে কোনো মনুষ্যত্ব নেই। যেসব ফিলিংস বা যেসব অনুভূতিগুলো আজকে হ্যালো 8920 পেজে ঝরে পড়েছে, আমরা বিশ্বাস করি এই ছোট ছোট অনুভূতিগুলো ছোট ছোট শক্তি হয়ে যদি অর্ণিকার মতো মানুষের পাশে দাঁড়ায়, কারণ একজন অ্যাসিড ভিকটিম না, আমাদের সমাজে অসংখ্য এরকম অ্যাসিড ভিকটিম আছেন যাদের জীবনের গল্পগুলো ঘুরে ফিরে হয়তো বা একই রকম। আমরা এরকম অর্ণিকা যারা সমাজে রয়েছেন তাদের জন্য আপনাদের হাত বাড়িয়ে দিতে বলি, কিছু যদি নাই করতে পারেন তবে সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ তাদেরকে তাদের মতো করে বাঁচতে দিন, তাদেরকে সাধারণ মানুষ হিসেবে পাশে নিন, তাদের পাশে বসুন, তাদেরকে দেখে ঘেন্না করবেন না, তাদের পাশ থেকে আপনার সন্তানকে সরিয়ে নেবেন না, তারা স্কুলে গেলে তাদের পাশে আপনার সন্তানকে বসতে দিন। এই যে সামাজিক যে যে কমন যে সেন্সগুলো, এই কমন সেন্সের সাথে অন্তত আপনার যে ব্যবহারটা এক্সপেক্ট করি সাধারণ মানুষ হিসেবে, সেই ব্যবহারটুকু করুন। আজকে রাতের বেলা লাখ লাখ মানুষ, ইভেন এখনো বলতে পারি আমি যে লাখ লাখ শ্রোতা আজকে আমাদেরকে রেডিওতে শুনছেন এবং শোনার পরে কেউ কেঁদেছেন, কেউ আহাহু করছেন, কেউ রাতের ঘুম হারাম হয়ে গেছে এই গল্পটা শোনার পরে, কিন্তু সকালবেলা ওঠার পরপরই যদি সেটা ভুলে যান এবং আপনার পাশের বাড়ির এসিড ভিক্টিম মেয়েটি যদি ঠিক আগের মতোই আপনার কাছ থেকে আচরণটা পায়, তাহলে হ্যালো 8920 করে আমাদের কোন লাভ নেই। আমরা এটাই বলতে চাই যে আজকের পর থেকেই নিজেকে বদলে ফেলুন। প্রিয় শ্রোতা, গত সপ্তাহে আমাদের কাছে এসেছিল লতা, লতা তার জীবনের গল্প বলেছে এবং সেই গল্প প্রচার হওয়ার পরে আমরা শত শত হাজার হাজার ফোন কল পেয়েছি, তার মধ্যে থেকে দুই একটি ফোন কল আমরা এখন এই মুহূর্তে বাজাবো। লতাকে নিয়ে আমরা অসংখ্য অসংখ্য কমেন্টস পেয়েছিলাম আমাদের ফেসবুকে, যেমনটা আমরা পাচ্ছি আমাদের আজকের এই বোন অর্ণিকাকে নিয়ে। অর্ণিকাকে যদি আপনি দেখতে চান, কিছু যদি বলতে চান, চলে আসতে পারেন আমাদের এই ফেসবুক পেজটিতে। আমাদের ফেসবুক পেজটি হচ্ছে www.facebook.com/hello8920। ওখানে গিয়ে অবশ্যই আপনি লাইক দিয়ে আমাদের মেম্বার হয়ে যাবেন। আর এই পেজটি ছাড়া আমাদের কোন হ্যালো 8920 অন্য কোন পেজ আমাদের ফেসবুকে নেই এবং এই পেজটি আছে আর জি কিবরিয়া নামে। আমরা লতার সম্পর্কে দু একটি কমেন্ট শুনবো, তারপরে ফিরে আসছি।
আমার নাম মোহাম্মদ আমিরুল ইসলাম। লতা আপুর কথা শুনে খুব কষ্ট লাগছে, এমন মা যেন কারণ না হয় যার জন্য সারাটা জীবন মানুষের কষ্ট করতে হয়, যে সারা জীবন এমন সুখে রাখুক, শান্তিতে রাখুক, এই কামনাই ওনার জন্য।
আমার নাম আবুল কালাম আজাদ, আমি রাঙ্গামাটি থেকে বলছিলাম। লতা আপুর ঘটনাটা আমি আর আমার আম্মু শুনেছি রাতে। আমার আম্মু খুব কান্নাকাটি করেছে, জাহাজ নামাজ পড়েছে, আমার আম্মু খুব অসুস্থ হয়ে গেছে, শুই না। আমার আম্মুর সাথে একটু কথা বলা যাবে।
তানবীর চৌধুরী বলছিলাম, লতার গল্পটা শুনেছি, আসলে ফার্স্ট টাইম তো খারাপ লেগেছে যখন সে হেলট নাইন টিভি থেকে হাসি মেখে বিদায় নিয়েছিল, তখন আবার একটু ভালো লেগেছিল। তো আমি দোয়া করবো ও ভালো থাকুক, বাকি জীবনটা যেন সুখে কাটাক।
আমার নাম সাদ্দাম হোসেন, লতাপুর গ্রাম, আমার গ্রাম একই জায়গায়। আমি লতাপুকে চিনি না, লতাপু হয়তো আমাকে চিনে না। লতাপুর যে জীবনের গল্পটা বলছে তা শুনে আমার খুবই কান্না পাইছে।
আমি মনিরা বলছি নারায়ণগঞ্জ থেকে। আসলে লতার গল্পটা শুনে আমার খুব খারাপ লেগেছিল। বর্তমান সময়ে যে এখনো এরকম ধৈর্যশীল মেয়েরা আছে, আমি একটু লতাকে সরাসরি দেখতে চাই এবং ওনার সাথে একটু কথা বলতে চাই।
আমি সাইদুর রহমান বলছিলাম গাজীপুর থেকে। লতার যে কাহিনী তার জন্য সবকিছুই দায়ী ওর স্বামী মনি। আমি যদি ওরে ফেস টু ফেস চিনতে পারতাম ওর সাথে আমি নিজেই দিতাম।
আমার নাম নয়ন, কক্সবাজার থেকে বলছি। লতাপুর গল্পটা শুনে আমার মনটা ভেঙে গিয়েছিল, লাস্টে গল্পটা শুনে ভালো লাগছে। আপনার লতাপুর জন্য আর দোয়া করি আপু, আপনি যেন ভালো থাকেন সব সময়।
আমি মুনমুন মিরপুর থেকে বলছি, লতার কথা শুনলাম, আমার খুব বেশি রিকোয়েস্ট যেন লতা যে করেই হোক যেন তার মেয়েটাকে তার কাছে এনে রাখে। মা ছাড়া একটা সন্তান বড় হওয়া অনেক কষ্ট, অনেক।
কক্সবাজার থেকে মনি, লতা আপু আপনি আপনার ভবিষ্যতের জন্য কিছু টাকা সঞ্চয় করুন, আপনার মেয়েকে নিয়ে আসুন, ভবিষ্যতে আপনার জীবনের মতো না হয় আপনার মেয়ে।
আমার নাম মোহিন, লতার গল্প প্রথম দিক থেকে খুব কষ্ট লাগছে কিন্তু শেষের দিক থেকে খুব ভালো লাগছে, অন্তর থেকে খুশি হয়েছে। এবং তার ভাই স্বামী যাত খুব অমানবিক অত্যাচার করছে কিন্তু আর যে ভদ্রলোক তাকে বিয়ে করছে একটা ফেরেস্তার পরিচয় দিয়েছে। সুখে থাকুক, শান্তিতে থাকুক, আমরা এই কামনা করি।
আমি মোহাম্মদ মাসুদ রানা বলছিলাম, লতার কাহিনী শুনে তো আমি আর খাইতে পারি না, শেষ মত যখন শুনলাম লতা একটু সুখী তখন আমি অল্প দিটা ভাত খেলাম।
লতা তো একজন সচেতন মেয়ে, লেখাপড়া করেছে, বারবার যেখানে যায় লাঞ্ছিত হচ্ছে, সে কেন বারবার সেখানে যাচ্ছে, সে যদি একটু সচেতন থাকতো সে তথ্যকেও লাঞ্ছিত হইত।
আমি জালাল বলছি, তো আমার একটা প্রশ্ন লতা আপার কাছে, যে উনি একজন স্বাবলম্বী নারী, উনি কেন বারবার এত এত লঞ্চনা, এত গঞ্জনা, এত কিছু সহ্য করতেন ওখানে পড়ে।
আমার নাম জান্নাতুল ফেরদৌসে, লতাপুর গল্পটা শুনে আমার অনেক কষ্ট লাগছে। আর লতাপুর যদি আমার বড় বোন হতো তাহলে আমি লতাপুর পা ধরে সালাম করতাম, লতাপুরকে আমি আমার বড় বোন হিসেবে দেখতাম।
হ্যালো 8920, এই ফিলিংস গুলো, এই অনুভূতি গুলো, এই যে আমাদের যে কমিউনিটি আমরা বলতে পারি হ্যালো ইট 920, আজকে আমরা 81তম পর্ব পার করছি এবং এই 81তম পর্বে আমাদের যে লাখ লাখ শ্রোতা যারা ফেসবুকে আছেন এবং যারা প্রতিনিয়ত আমাদেরকে ফোন করে আমাদের অতিথি সম্পর্কে কমেন্টস করেন, এই যে একটি কমিউনিটি সারা বাংলাদেশ ব্যাপী, এই কমিউনিটি এখন অনেক বড় হয়েছে। এখানে আত্মিকতার যে বন্ধন বা আত্মীয়তার যে বন্ধন, হৃদয়ের যে বন্ধন, সেটা এত শক্তিশালী, আমরা সত্যি আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। আপনাদের এই সাজেশন, আপনাদের এই মূল্যবান মতামতগুলো আমাদের অতিথি যারা আছেন তারা খুব ভালোভাবে নেন এবং আমার মনে হয় লতা আপনার জন্য যেসব কমেন্টস এসছে, যেসব ব্যাপারগুলো এসছে, সেগুলো আপনার জীবনের পাথেও হবে, অনুপ্রেরণা হবে, অনেক ভালো থাকবেন আপনি, আপনার সামনের দিনগুলোর জন্য শুভকামনা। প্রিয় শ্রোতা, আপনিও এখানে আসতে পারেন আপনার জীবনের গল্প বলার জন্য। এটি সিলেবাসবিহীন একটি অনুষ্ঠান, এখানে যে কোনো ধরনের জীবনের গল্প বলতে পারেন আপনি, তবে শুধুমাত্র আমরা যে বিষয়টি খেয়াল রাখি সেটা হচ্ছে আপনার জীবনের গল্প থেকে আমাদের কোনো বন্ধু যদি কিছু শিখতে চায় না পজিটিভ সেন্স, তাহলে সেই শেখার জায়গাটি হ্যালো ইট 920 তে আছে কিনা। যেমন করে অনেক বন্ধু আমাদেরকে ফোন করেছেন, আমরা চলুন সেই ফোন কলগুলো একটু শুনবো। যারা আসতে চান এখানে তারা ঠিক এইভাবে আমাদের কাছে আসার কথাগুলো বলবেন। এখানে শুধুমাত্র ফোন নাম্বারটা আমরা ফেলে দিয়েছি, আপনি ফোন করার পরে আমাদেরকে অবশ্যই আপনার নাম এবং যে নাম্বারে আমরা যোগাযোগ করলে আপনার সঙ্গে কথা বলতে পারবো সেই নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন। আর আমাদের সাথে যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে 9115668।
আমার নাম হলো শিবলু। ছোটবেলা থেকে এটা সবাই ভাবতে জানে, হাবা মেয়েদের দেখলে আমি একসময় ভয় পেতাম, সেই মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক এটা আমার সবচেয়ে ভয়ঙ্কর নেশা পরিণত হয়ে গেছিল। যদি আমাকে একটু সুযোগ দিতেন বলার, আমি সত্যিটা সবকিছু স্বীকার করতাম।
আমার নাম শাহিনুর আক্তার, আমার বিয়ে হয়েছে, আমার একটা মেয়ে আছে, ওকে নিয়ে আমি বর্তমানে আমার বাবার বাসায় থাকি। বাচ্চাটাকে নিয়ে আমি ভীষণ রকমের কষ্টে আছি, তাই আমি আমার জীবনের সমস্ত কষ্টগুলোর কথা এখানে বলতে চাই।
আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, মেয়েটা মেয়েকে অনেক ভালোবাসতাম, ও আমাকে অনেক ভালোবাসত। আমাদের জানাজানি হয় ওই মেয়েটা বিষপান করে আত্মহত্যা করে, ভালোবাসার মানুষকে কাঁধে করে নিয়ে গিয়ে কবর দেওয়া কতটুকু কষ্টের সে কথাগুলো আমি বলতে চাই। আমাদের এখানে সুযোগ দেওয়া হয়।
আমি মোহাম্মদ রফিক, ছোটবেলা আমাদেরকে রেখে আমার আম্মা মারা যায়, আমার আব্বাবার দ্বিতীয় বিয়ে করে সপ্তম সংসার, অনেক কষ্ট নিয়ে বড় হই, ঢাকা চলে আসছি। এক মেয়েকে আমি প্রচন্ড ভালোবাসি, সেই মেয়েটি আমাকে প্রচন্ড ভালোবাসত, কিন্তু সেই মেয়েটি আমাকে রেখে হঠাৎ জীবন এক জায়গায় বিয়ে হয়ে যায়। আসলে আমার সেই কষ্টটুকু আমি সবার কাছে শেয়ার করতে চাই।
মুন্না বলছি, রাঙামাটি পার্বত্য জেলায় আছি, পাহাড়ি মেয়ের সাথে প্রেম সম্পর্ক হয় একটু সহযোগিতা দেন, তাহলে আমি বলতে চাই যে সম্পর্ক করলে জীবনটা কিভাবে ধ্বংস হয়ে যায়।
আমি মোহাম্মদ মামুনুর রশিদ, আমার তিন ছেলে মেয়েকে নিয়ে আমি খুব আনন্দে এবং আল্লাহ খুব ভালো রাখি। আমার জীবনের সফলতা, সুখ শান্তি, এগুলোর একটা গল্প আমি এবিসি রেডিওতে শোনাতে চাই।
আমি মোহাম্মদ কামরুজ্জামান, আমার জন্মস্থান নীলফামারী। আমার বাবা যখন রিটায়ার করে তখন রিটায়ার এর অনেকগুলো টাকা পায়, কিন্তু আমার বোন জামাই টাকাগুলো মেরে দেয়, অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমার আব্বা একবারে পথে ভিখারি হয়ে যায়, আমার একটা মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন হয়, পরন্তু আমার বিয়ে হয় না। আমার জীবনের গল্পটা আপনাদের সাথে শেয়ার করতে চাই।
আমার নাম হচ্ছে সোমায়া আক্তার বাবলি। নভেম্বরে পরিচয় হয়েছে, না দেখে প্রেম হয়েছে, না দেখে আমি বিয়ে হয়েছে। আমার বিয়ে 10 মাস হয়েছে এখন, তোরে আমি ওনার সাথে পরিমাণে দেখা হয়নি, উনি আসবে সামনে মাসে। আমাদের দুঃখ সুখে যত কথা আছে সব আপনাদের সাথে শেয়ার করব।
আমি আসাদ, আমরা যখন অনেক ছোট তখন আমার বাবা খুব রহস্যজনক একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, সংসার নেমে এলো অভাব অঘটন। তখন থেকে আমার মা অনেক কষ্ট করে আমাদের লালন পালন করে, আমরা এখন থাকি মানুষের বাড়িতে। আর আমার সবচেয়ে বড় জীবনে যেটা বড় ভুল, সেই ভুলটা আমি বিসির মাধ্যমে স্বীকার করতে চাই, আমাকে একটু সুযোগ দেন।
আমি আছি বলছি মিঠাবাড়ি থেকে, আজকে সন্তোষ আমাদের খুব খুঁজছে, আমার বোন খুব অসুস্থ, যে সুন্দর আমার সম্পর্ক ছিল সেটা খুব খারাপ ছিল, তো আমার ভাইকে দিয়ে অনেক অন্যায় কাছে করাতো, সে বন্ধুত্বটা আজ আমার জীবনের কাল হয়ে দাঁড়ায়। প্লিজ অন্তত আপনাদের মাধ্যমে কিছু বলতে চাই না।
আমার নাম শিমু, ঢাকা মেয়েদের থেকে বলছি। খুব কষ্ট করে এত বড় হয়েছি, ছোটের থেকে একটা ছেলেকে খুব পছন্দ করতাম, তারপর সেই ছেলেটার সাথে বিয়েও হয়েছে, কিন্তু সে এখন আমার কাছে নাই, কোথায় আছে তাও জানে না। আমি চাই মানুষের মন মতো বাচ্চা থাকতে, আমার ছেলেটাকে মানুষ করতে। হ্যালো 8920 তে আমি আসতে চাই।
অনেক অনেক বেশি শুভকামনা দিয়ে শেষ করছি আজকের হ্যালো ইট 920 তে। যারা ফোন দিয়েছিলেন এবং যারা আসতে চেয়েছেন তাদের প্রতি, এবং প্রিয় শ্রোতা এবং যারা তখন ধরে হ্যালো ইট 920 শুনলেন তাদেরকে সবাইকে আমরা আশ্বস্ত করতে চাই, আমরা প্রত্যেককে এখানে আনতে চাই আজ অথবা কাল। হ্যালো ইট 920 বেঁচে থাকুক আপনাদের অন্তরে, এবং আপনারা আমাদের সবসময় দোয়া করবেন। আপনাদের জন্য শুভাশিস রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী বুধবার আবারও ফিরে আসবো একজন বন্ধুকে নিয়ে, যার জীবনের গল্প এই সমাজকে ধাক্কা দেবে, যার জীবনের গল্প আমাদেরকে শেখাবে, এবং যার জীবনের গল্প আমাদেরকে স্বপ্ন দেখাবে সুন্দরভাবে বেঁচে থাকার। অনেক ভালো থাকুন, এবিসি রেডিওর এবিসি রেডিওর সাথে থাকুন। আর জি কিবরিয়া এবং আর জি শাকিলের পক্ষ থেকে শুভরাত্রি।
কে তুমি?
আমি, আমি তো তুমি, তোমার ভেতরেই আমার বাস, তোমার বিবেক আমি।
কেন, কেন আমার পিছু নিয়েছ? চলে যাও, চলে যাও, ছেড়ে দাও আমাকে।
সবার কাছ থেকে মুক্তি পেলেও আমার থেকে মুক্তি নেই।
আমি মুক্তি চাই, আমি বাঁচতে চাই।
তবে সত্য বল, সত্যিই মুক্তি।
সত্য বলার সাহস নিয়ে শুরু হলো যাহা বলিব সত্য বলিব কান পাতুন প্রতি রবিবার রাত ১১:২০ এবিসি রেডিওতে।
This track was downloaded from FusionBD.com.